exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, শুরু করছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। আর্য সেতু আছি আপনার সাথে, এবং আর্য সেতুর চেয়ে আজকে যে এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হয়ে দাঁড়াবে এমন একজন অতিথি এখানে রয়েছে। অবশ্য এই অনুষ্ঠানের প্রাণ হচ্ছে অতিথিরা যারা এখানে এসে গল্পটা বলেন, এবং আপনারা যারা অনুষ্ঠানটা শোনেন, এবং এতগুলো এপিসোড আজকে আপনারা আমার পাশে রয়েছেন। বাই দ্য ওয়ে, আজকে একজন বিশেষ মানুষ রয়েছেন, যে মানুষটাকে চেনেন না, বাংলাদেশে এমন কেউ নেই। আমি খুবই গর্বিত আসলে ওনার সামনাসামনি বসতে পেরে, আমি কখনো ভাবিনি আসলেই, কারণ খুবই ছোটবেলা থেকেই এগুলো খুব কমন টাইপের কিছু কথাবার্তা, তারপরে বলতে হচ্ছে যে ওনার ভয়েস শুনে কিন্তু আমার মতো আরো অনেকেই বেড়ে উঠেছেন এমন একজন মানুষই আছেন, এবং ইন্টারন্যাশনাল পর্যায়ের একজন ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত রয়েছেন আমাদের সাথে। জাফরুল্লাহ শরাফত ভাইয়ের কণ্ঠ শুনবো, তার আগেই একটু বলে নেই যে কেন আজকে উনি এখানে। আজকে ১৩ তারিখ এবং ঈদ ১৬ অথবা ১৭ তারিখে, এবং সেই সাথে আগামীকাল থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল 2018। তো এই সবকিছু মিলে একটা আনন্দে মাতামাতি টাইপের একটা অবস্থা, দ্যাটস ওয়াই কিন্তু আজকে এখানে এমন একজন মানুষকে আমরা হাজির করতে পেরেছি আপনাদের সামনে। সবার আগেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শরাফত ভাইকে। ভাইয়া কেমন আছেন আপনি?
অনেক ভালো, থ্যাংকস আ লট সেতু
জি। এই যে আপনারা কণ্ঠটা শুনলেন, এবং এটা আপনারা কখনো ভেবেছেন কিনা জানি না যে জীবনের গল্প এই অনুষ্ঠানে এমন একজন মানুষের জীবনের গল্প আপনারা শুনতে পারবেন, যার কথা সবসময় শুনেছেন, দেখা হওয়ার সুযোগ হয়তো অনেকেরই হয়নি, আমার হয়েছে। বাই দ্য ওয়ে, একটা ছোট ভিডিও ক্লিপ ভাইয়া পারমিশন দিলে হয়তো সেটাও আমি আপলোড করব, সেটা পরে দেখা যাক, কিন্তু তার ছবিটা দেখতে পারবেন। তো যেটা বলতে চাই যে এই অনুষ্ঠানটা একটু মানে অ্যাজ ইট ইজ ফরমেশনে, যে আসলেই আপনার লাইফ স্টোরি এখানে আমরা শুনবো, কারণ আপনার লাইফ স্টোরি হয়তো অন্য কোথাও আর্কাইভ করে, আপনার কিছু বই রয়েছে, একটু অডিও ভার্সনে আর্কাইভ করে রাখতে চাই আমি। এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটাই, যে কারণে আজকে আপনাকে অনুরোধ করে এখানে এনেছি। সো কাইন্ডলি যদি আপনি একটু বলা শুরু করতেন যে যেখান থেকে মনে পড়ে আর কি আপনার জীবনের।
ইনফ্যাক্ট আপনাকে বলি যে আমি শিশুকাল থেকেই কিন্তু খেলা পাগল একজন মানুষ।
জি,
আমি যদি শুরুটা এভাবে করি, আমি এখন বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি, একটা সময় গ্যান্ডারিয়াতে থাকতাম পুরনো ঢাকায়। তো ওখানে একটা ধূপখোলা মাঠ নামে একটা ঐতিহাসিক একটা মাঠ, এবং সেখানে ইস্টার্ন ক্লাব নামে এক সময়ের একটা খুব নাম করা ক্লাব, সেটি অবশ্য এখন আর বিখ্যাত নেই। তো ওই ধূপখোলা মাঠে আমি সকালে উঠেই চলে যেতাম, যেহেতু খেলাধুলাকে ভালোবাসি। তো আমার আম্মা প্রতিদিনই মনে করতেন যে আমার সন্তানটা আজই মনে হয় শেষবারের মতো চলে গেল, কারণ আমি সকালে বের হতাম, সারাদিন খেলাধুলা করে সন্ধ্যার পরে আমি ঘরে ঢুকতাম।
আচ্ছা, তো মানে আন্টি কেন এটা মনে করতেন?
উনি মনে করতেন যে খেলার এত নেশা, বাইরে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলার মাঠে থাকে, হয়তো ওখানে কেউ মেরে ফেলবে, হয়তো বা খেলতে গিয়ে মারা যাবে, এরকম ওনার মনে হতো।
জি,
তো প্রতিদিনই আমি যেতাম, প্রতিদিনই একই ঘটনা। তো একদিন আমার আম্মা আমাকে খুব পেটানো শুরু করলেন, আমার খুবই পরিষ্কার মনে পড়ে, এবং পেটাতে পেটাতে আমি এক পর্যায়ে খুবই আঘাতপ্রাপ্ত হই। তারপরও কিন্তু আমি থেমে নেই, প্রতিদিনই আমি যাই, কারণ ওই যে আমার খেলার নেশা।
মানে আন্টি মারলেন কি, খেলতে যান প্রতিদিন এত সময়ে?
এত সময়ে, এত শিশুকালে সন্ধ্যার পরে বাসায় ঢুকবে, এটা কোনো মা বাবাই মেনে নেয় না। ইনফ্যাক্ট আরেকটা বিষয় হলো যে আমি এখন যেটিকে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলা হয়, ওখানে চলে যেতাম সকালে। তো আম্মা আমাকে ৪ টাকা দিতেন, এই ৪ টাকার মধ্যে আমার যাওয়া আসার ভাড়া, ৪ টাকার মধ্যে আমার দুপুরে খাওয়া, সব মিলিয়েই ৪ টাকা। তো বাসায় বলে যেতাম আমি যে আমি স্কুলে যাব, আসলে চলে যেতাম আমি বঙ্গবন্ধু মাঠে, এবং সেটাও কিন্তু প্রতিদিন। তো আমার বাবা এক সময়ের বিখ্যাত আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, যেমন ডক্টর কামাল হোসেন, আব্দুল মালেক উকিল, রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ নাফেরার দেশে চলে গেলেন, তারা সবাই আমার বাবার বন্ধু। তা আমার বাবা কখনো সুপ্রিম কোর্টে যেতেন, কখনো দরকার হলে জজ কোর্টে যেতেন। তো আমি যেহেতু পুরনো ঢাকায় থাকতাম, ওই অঞ্চলেই আমার লেখাপড়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি বিএসএস অনার্স এমএসএস করি পলিটিক্যাল সায়েন্সে। ঠিক তার পাশেই কবি নজরুল সরকারি কলেজ, ওটি আমার কলেজ, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই খুব ঐতিহ্যবাহী একটা স্কুল, সেটির নাম পোগজি স্কুল। তো পোগজি স্কুলে আমি পড়তাম। তো জজকোর্টে যখন বাবা যেতেন, তখন যেহেতু জজকোর্টের পাশেই পোগজি স্কুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো পোগজি স্কুলে বাবা ঢুকে পড়তেন। এবং জুলফা মুহাম্মদ নামে আমাদের হেড স্যার, বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুও তিনি, ওনার রুমে উনি ঢুকে পড়তেন।
আচ্ছা।
তো ঢুকে বাবা খবর নিতেন যে আমি কি লেখাপড়া করি কিনা। হেড স্যারকে সাথে নিয়ে উনি সেই রুমে নিয়ে যেতেন উনি। তো ওখানে গিয়ে দেখতেন যে কোনোদিনই আমি ওখানে যাই না, আমাকে পাওয়া যায় না। এর কারণ হল আমি সকালে বাসা থেকে বের হই হয় ধূপখোলা মাঠে অথবা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সাড়ে আটটার মধ্যে ঢুকে যেতে হবে আমাকে। তখন টুকটাক ক্রিকেট খেলা হতো, এখন তো বাংলাদেশে নাম্বার ওয়ান খেলা হলো ক্রিকেট খেলা। মানুষরা
স্কুলে যেতেন না, আপনি স্টুডেন্ট হিসেবে নিশ্চয়ই ভালো ছিলেন, কিন্তু স্কুল ফাঁকি দিতেন?
ফাঁকি দিতাম, বিকজ আমার খেলার নেশা।
আচ্ছা।
সকাল সাড়ে আটটার মধ্যে ঢুকে যেতাম মাঠে, ওই ক্রিকেট খেলা শেষ হওয়ার পরে ওই মাঠেই আবার ফুটবল খেলা হতো। তখন ফুটবল খুব জনপ্রিয়, কেউ আবাহনী, কেউ মোহামেডান, এখন যেমন ব্রাজিল আর্জেন্টিনা পতাকার পতাকা, তখন মোহামেডান আবাহনী খেলা হওয়া মানে সারা দেশ দুভাগে ভাগ হয়ে যেত, কেউ মোহামেডান কেউ আবাহনী। তো ওই ক্রিকেট খেলা শেষ করে আবার বিকেলে চারটা সাড়ে চারটার সময় আবাহনী মোহামেডান ফুটবল খেলা শুরু হতো। তো একবার ঢুকে ফুটবল খেলা শেষ করে তারপরে বাসায় ফিরে আসা। তো বাবা যখন স্কুলে গিয়ে দেখতেন যে আমি নেই, প্রতিদিনই ক্ষিপ্ত হতেন, প্রতিদিনই বাসায় গিয়ে সেটা বলা বলি করতেন আম্মার সাথে। একদিন বাবা, আমার খুব মনে পড়ে, কোনোদিনই বাবা বকা দেয়নি, কোনোদিন ধমক দেয়নি, কিন্তু ওই দিন আর বাবা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ঝাড়ু দিয়ে আমাকে প্রচন্ড রকমের প্রহার করে। এবং আমার মনে হয় ওই ঝাড়ুর পেটানোটা আমার খুব কাজে আসে।
আচ্ছা।
এবং আমার মধ্যে একটা জিদ তৈরি হয়। তখন মেবি আমি সেভেন এইটে পড়ি আই থিঙ্ক। এবং তারপর থেকে আমি নিয়মিত লেখাপড়া করি, স্কুলে যাই। তখন তো মাস্টার্স কমপ্লিট করা একটা অনেক বড় ব্যাপার।
জি জি।
এখন যেটা কাউন্ট করা হয় এমবিএ করলে ভালো একটা জব পাওয়া যায়, তখন মাস্টার্স কমপ্লিট করলে
সেম কাউন্টেই হতো।
হ্যাঁ।
শরাফত ভাই, আমি একটু লিসনারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে দেখুন, আপনারা শুনছেন এমন একজন মানুষের কথা শুনছেন যিনি অকপটে স্বীকার করলেন যে তার বাবার হাতে ঝাড়ুর পেটা খেয়ে তিনি আজকে বাবার জীবন অনেক ইন্সপায়ারিং বা অনেক অবদানে আসছে। বলে থ্যাংকস ভাইয়া, এরকম একটা ব্যাপার আপনার মতো একজন মানুষ বলবে এটা আমি ভাবিনি। এবং এটা একটু নোট করবেন, কারণ গল্পের ধারাবাহিকতা অনেক কিছুই শুনবেন এবং রিলেট করবেন এই মানুষটাকে, যে মানুষটার কণ্ঠ শুনেছেন এতদিন সেই মানুষটার গল্প শুনছেন, একটু রিলেট করবেন, দেখবেন ভালো লাগবে। জি ভাইয়া, তারপরে?
এবং সে তো আরো একটা কথা বলি যে খেলার এত নেশা, যেদিন স্কুলে যাব মনে করতাম সেদিনও যাওয়া হতো না, যেদিন খেলা থাকে না সেদিন আবার কিভাবে কাটাবো। তো সেটার গল্পটা বলি। তখন নিশান নামে একটা অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র, তখন ওই যে খুব জনপ্রিয় একটা গান,
কত সালের কথা ভাই একটু যদি?
এটা আশি দশকের কথা,
আশি দশক।
গানটি আমি ভুলে গেলাম, নিশান চলচ্চিত্রের চুপি চুপি বলো কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, ফেমাস একটা গান। এবং জাভেদ একসময়ের খুব জনপ্রিয় নায়ক, ওই চলচ্চিত্রে তিনি ডাবল অভিনয় তিনি করেন। যেদিন খেলা হয়নি সেদিন কোথায় যাব, তো তখন ওয়াইজ ঘাট, ইসলামপুর, ওই জায়গাটিতে মুন হল, স্টার হল, ওই মুন হলে ঢুকে
পড়তেন, বুঝতে পেরেছি।
এবং সেটা মর্নিং শো হতো,
জি,
সকাল দশটায় শুরু হতো, আবার দুপুরে একটা শো হতো, সেটা একটায় শুরু হতো, সকালেরটা শেষ করে দুপুরেরটায় ঢুকে যেতাম, দুপুরেরটা শেষ করে প্রায় সন্ধ্যা হয়ে যেত,
মানে কয়টার শো দেখলে,
এবং সন্ধ্যায় আবার একটা শুরু,
তিনটা শো।
তো সেই যে নিশান চলচ্চিত্র, এটা এত পপুলার যে তিনটা শো যেমন দেখতে ভালো লাগতো এবং স্কুল টাইমটা পার করে দেওয়া, সেটাও খুব কার্যকরী ভূমিকা।
স্কুলে কি মানে একদিনও যেতেন না, সপ্তাহে
না যেতাম, যেতাম কোনো কোনো দিন যেতাম,
কোনো কোনো,
বাট ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি, বিকজ ওই যে খেলার নেশা,
খেলার নেশা। জি,
আর লেখাপড়ায় আমি খুব খারাপ না, আমি যে এতটা ফাঁকি দিতাম, তারপরও যতটা সময় যেতাম সেটা নিয়ন্ত্রণে নিয়েও আমি খুব খারাপ করিনি। ম্যাট্রিকে অনলি তিনের জন্য আমি ফার্স্ট ডিভিশন পাইনি, অনলি তিন, ট্র্যাজেডি বলা যেতে পারে। ইন্টারমিডিয়েট আমি হায়ার সেকেন্ড ডিভিশন, আমার অনার্স মাস্টার্স অলমোস্ট ওরকমই, হায়ার সেকেন্ড ডিভিশন যেটিকে বলে। তো এত ফাঁকি দেওয়ার পরে এটা করা, যদি
ট্রুলি স্টাফ,
যদি নিয়মিত যেতাম তাহলে হয়তো ভালো ভালো করতে।
অবশ্যই,
তারপরও বলি যে ওই সময় স্কুল পালানো, ধূপখোলা মাঠে যাওয়া, বঙ্গবন্ধু মাঠে সারাদিন খেলা দেখা, আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম, এবং ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার বিশ্ববিদ্যালয়, আমি ক্যাপ্টেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি, আমি ক্যাপ্টেন, আমি ম্যানেজার, আমি
খেলোয়াড়,
আমি সংগঠক, এটা আমি সবসময় করতাম। এবং এই যে মাঠে যাওয়া, সারাদিন রোদে পড়ে, চার টাকা আম্মা আমাকে দিতেন,
সারাদিন খরচা, যাওয়া আসার খরচা,
যাওয়া আসার, সেই গ্যান্ডারিয়া থেকে সেই বয়সে যখন আমি হাফ প্যান্ট পরি তখন হেঁটে চলে যেতাম নারিন্দা ওয়ারির ভেতর দিয়ে, এখন যেটা বঙ্গভবনের পাশে যে পার্ক, ওই পার্কের ভেতর দিয়ে আমি বঙ্গবন্ধু মাঠে হেঁটে ঢুকে যেতাম।
আচ্ছা আচ্ছা,
কারণ চার টাকায় তো গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া হবে না,
হবে না,
কমপক্ষে ঝালমুড়িটা অন্তত খেতে হবে,
খেতেই হবে,
সেই টাকাটা রেখে দিতে হবে। সেই যে মাঠে যাওয়া, খেলা দেখা,
যে সময়টা বলছিলেন যে আপনি সিনেমা দেখতেন, তিনটা শো শেষ করে বেরোতেন, ওই সময় কোন ক্লাসে পড়াশোনা করছিলেন?
স্কুল গোয়িং আমি তখন, ফাইভ সিক্স সেভেন
হবে,
এই সময়কার,
এই সময়কার কথা,
এই সময়কার,
এবং সেটা ওই আশির দশকে,
আশির দশকে। এবং আমি কিন্তু একটা সময় কিন্তু ক্রিকেট খেলতে গিয়ে আমার বাঁ পায়ের যে গোড়ালির হাড় সেটা কিন্তু ভেঙে যায়।
আচ্ছা আচ্ছা,
এবং গুরুতর ভাবে আমি আঘাত প্রাপ্ত হই এবং আমার পায়ে অপারেশন করা হয়, ইনফেকশন হয়ে যায়, এবং তারপর থেকে আমার আর ক্রিকেট খেলা হয়নি।
এটা কি স্কুল পড়াশোনাকালীন?
হ্যাঁ, সেই সময়কার ঘটনা। আমার যে স্বপ্ন নাম্বার ওয়ান, সেটি হওয়ার স্বপ্ন কিন্তু তখনই ভেঙে চুরমার হয়ে যায়। তারপর আমি চিন্তা করি যে যেহেতু আমি খেলার জগতের মানুষ, আমাকে খেলার জগতে একটা জায়গায় থাকতে হবে। তো তখন যারা কমেন্ট্রি করতেন আমাদের দেশে এবং দেশের বাইরে, টনি ক্রেগ, হেনরি ব্লোফোর্ড, রিচি বেনো, তারা না ফেরার দেশে চলে গেলেন, ওমর কোরেশি একজন করতেন, বাংলা একজন করতেন কলকাতায়, অজয় বসু, টনি ক্রেগ ইনফ্যাক্ট আমার আদর্শ, আইডল, তবে কাউকে অনুসরণ করি না, আমি আমার নিজের মতো করেই করি, আমি একটা নিজস্ব স্টাইলে কথা বলি, আমার ভয়েসের যে ভেরিয়েশনটা, ডেলিভারি, এক্সপ্রেশন, এটি আমার নিজেরই তৈরি, এবং আমি যেসব ভাষা জ্ঞান ব্যবহার করি এগুলো আমার নিজেরই বানানো। অন্যরা যারা সারা পৃথিবীতে কমেন্ট্রি করে থাকে অলমোস্ট আপনি দেখবেন যে একই রকম কথা বলে, বাট আমি যখন কথা বলি তখন একটা
ইউনিক, এটা অকপটে স্বীকার করতেই হবে, আমি আপনার সামনে বলে বলছি না, এটা আসলে ইউনিক। যদি আমরা যে ধারাবাহিকতা মেনটেন করে আগাই, যে আপনি এই সময় সিনেমা দেখতেন সারাদিন, তারপরে ওই সময় কিভাবে কাটাতেন, তারপরে যে অ্যাক্সিডেন্টটা হলো, খেলতে পারলেন না, এগুলো যদি একটু ধারাবাহিকভাবে বলে আসতেন।
আমার লাইফ স্টাইলটা আমি একটু বলি, আমি যখন স্কুলে পড়ি তখন কিন্তু এলিফ্যান্ট রোডে মনসুর ভবন খুব বিখ্যাত শপিং করার জায়গা, তো ওখানে আমি নিয়মিত যেতাম শপিং করতে, ওখানে গিয়ে ভালো ভালো ব্র্যান্ডের টি শার্ট কিনে নিয়ে আসা, শার্ট, প্যান্ট, এবং ওখানে কিন্তু একটা লং মার্চ নামে একটা দোকান, জুতোর দোকান, সেখানে বিদেশি জুতোগুলো বিক্রি করা হতো, ওখান থেকে সেই জুতো সংগ্রহ করা, এবং ইব্রাহিম টেইলার্স নামে একটা চাঁদনি চক মার্কেটে একটা টেইলার্স, এবং সেখানে কিন্তু প্রথম যে অ্যানালগ মেশিন ওরাই নিয়ে আসে জিন্সের প্যান্ট সেলাই করার জন্য, ওখান থেকে প্যান্ট বানানো, মনসুর ভবন থেকে শার্ট, টি শার্ট কিনে নিয়ে আসা, আর ওই দোকানটা থেকে জুতা কিনে নিয়ে আসা।
আচ্ছা,
এটা আমার সেই সময় থেকেই আমার হবি বলতে পারেন শপিং করা,
মানে সেই ছোটবেলা থেকে,
সেই বেলা
স্কুল বয়স থেকে,
সেই বেলা থেকে।
আচ্ছা,
এবং
ফাইন্যান্সিয়াল কোন প্রবলেম ফ্যামিলিতে ছিল
না কখনোই? না,
এগুলো হ্যাম্পার করে,
হ্যাম্পার করতো না। যেটা হতো, মা 4 টাকা দিতেন, সেটি হলো যে বেশি টাকা দিলে নষ্ট হয়ে যাবে,
বাচ্চাদের প্রতি
সন্তান
রেস্ট্রিকশন থাকে।
আর মা তো জানে না যে বঙ্গবন্ধু মাঠে যাব, মা তো জানে স্কুলে যাবে, চলে আসবে, এটা আর এমন কি।
সেটাই
তো, সেই থেকে আমার একটা হবি শপিং করা।
জি,
যেমন ধরুন পৃথিবীর এমন কোন দেশ নেই, এমন কোন মাঠ নেই যেখান থেকে আমি কমেন্ট্রি করিনি সেই স্বপ্নের মাঠ, যেগুলো ঐতিহাসিক, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ড, ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, সব দেশেই আমার যাওয়া হয়, সেখান থেকে কমেন্ট্রি করা হয়।
এই যে কমেন্ট্রিতে আসা, ছাত্র বয়স থেকে আপনার লাইফস্টাইল শুনলাম যে শপিং করা আপনার একটা হবি ছিল, তো তারপরে এগুলো করতে করতে কিভাবে আপনি কাউন্টিতে আসলেন এবং পড়াশোনার পাশাপাশি খেলা তো অফ হয়ে গেল?
সেতু আমি কিন্তু যখন স্কুলে পড়ি, যখন আমি 9-এ পড়ি, তখন থেকে কমেন্ট্রি করি,
তখন থেকে এটাই তো জানতে চাই, মানে কিভাবে।
এবং বাংলাদেশ টেলিভিশন, একমাত্র সাদা কালো টেলিভিশন, ওটার মাধ্যমে আমার যাত্রা শুরু।
আপনি এবং ওই বয়সে টেলিভিশনে কমেন্ট্রি শুরু করেন?
টেলিভিশনে কমেন্ট্রি শুধু করি না, আমি সাদা কালো টেলিভিশনে বঙ্গবন্ধু মাঠে দাঁড়িয়ে আমি ক্যামেরায় কথা বলি, প্রেজেন্টেশন পার্টি, ইন্টারভিউ করা, ওপেনিং করা,
এগুলো কিন্তু আমার ধারণাতেই ছিল।
সেই থেকে আমি করি এবং সেই থেকে এখনো আমি করি।
আচ্ছা,
বাংলাদেশ টেলিভিশন
কিভাবে শুরু হলো?
বাংলাদেশ বেতার হয় কি যে মানুষকে, যে আমরা বলি না, মনে বুকে যদি সাহস থাকে তাহলে পৃথিবী জয় করা যায়। 9-এ পড়া একটা সন্তান ক্যামেরায় কথা বলা,
হাউ ক্যান ইট বি?
আপনি অবাক হয়ে যাবেন, আপনি যদি আমাকে বলেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলবে, রাত 3টার সময় ঘুম থেকে ডেকে আমাকে বলবেন যে 3টা থেকে আপনি ক্যামেরায় কথা বলবেন, পরের দিন রাত 3টা পর্যন্ত আমি সেটা করে দেখাবো, আমি কোনো ফাম্বল করব না, আমি কোনো ভুল তথ্য দেব না। তো এই যে সাহস মানুষ হয় না, যেমন ধরুন বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি আফগানিস্তানের সাথে হেরে গেল পরপর 3টি টি-20 এবং হোয়াইট ওয়াশ রীতিমতো, খুবই অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ, তারা নিউজিল্যান্ডকে 2 হোয়াইট ওয়াশ করা একটা দল, তারা সাউথ আফ্রিকার মতো দলকে দ্বিপাক্ষিক সিরিজে পরাজিত করে, পাকিস্তান ভারতের মতো দলকে, সেই দল আসলে আফগানিস্তানের সাথে টি-20 পরপর 3টিতে পরাজিত হওয়া, এটি আসলে খুবই
মেনে নেওয়া টফ।
আমাদের কোন যৌক্তিক কোন
কারণও নেই,
জেতার জন্য যে মানসিক শক্তি দরকার সেখানে ঘাটতি। তো যে প্রসঙ্গে আমরা এসেছিলাম যে ধারাভাষ্যকার হওয়ার, সেই প্রসঙ্গে আবারও ফিরে আসি।
জি অবশ্যই,
যে এই যে মাঠে যাওয়া, নেশা বলেন, পেশা বলেন, সেই থেকে শুরু করা, এবং বাংলাদেশ টেলিভিশনে ক্লাস 9 থেকে শুরু করা, এবং সেই থেকে এখনো পর্যন্ত ওই প্রেজেন্টেশন পার্টি, ইন্টারভিউ, ওপেনিং করা আমি কিন্তু করে থাকি।
এই ব্যাপারগুলো শুনবো, আমার মনে হয় একটা ব্রেক নিয়ে ফিরে আসি।
ওকে,
আমাদের একটা ব্রেকের টাইম হয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা এমন একজন মানুষের কণ্ঠ শুনছেন, আমি মানে অফকোর্স আমি শিওর যে আপনারা এনজয় করছেন, কারণ এত দীর্ঘক্ষণ ধরে আপনার প্রিয় এই অনুষ্ঠানে এই মানুষটাকে আপনি পাবেন বা আমি পাবো সেটা কল্পনা করিনি। চৌধুরী জাফরুল্লাহ শারাফাত আছেন আমার সামনে, বেসিক্যালি আমি ওনার সামনে আছি, এবং উনি একজন আন্তর্জাতিক মানের ধারাভাষ্যকার। জাস্ট উনি কিভাবে শুরু করলেন সেই জায়গাটাতে আমরা একটা ব্রেক নিচ্ছি, এবং অনেক কিছুই উনি ক্রিকেটের অনেক প্রসঙ্গ আনছেন যেটা উনি করেন এবং যেটার জন্যই আজকে আমরা ওনাকে চিনি বা আমাদের এত ভালো লাগার, সো সেগুলো চলে আসছে। প্রিয় শ্রোতা, আমরা হয়তো ধারাবাহিকতা থেকে একটু দূরে সরে যাচ্ছি, দ্যাটস নট এ বিগ ডিল ফর টুডে। আজকে সবচেয়ে আনন্দের কথা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে উনি আমাদের সামনে আছেন। আর এই অনুষ্ঠানে এসে আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, তাহলে এই ফোন নম্বরটা আপনি ফোন করবেন, অথবা ফোন নম্বরটা মনে রাখুন অথবা লিখে রাখুন। নম্বরটি হচ্ছে 09613892892, এখানে ফোন করবেন এছাড়া চাইলে আপনি আমার যে পেজ আর যে সেতু নামে যে পেজটি রয়েছে সেখানে কানেক্টেড থাকুন, facebook.com/sethu.abcradio, এটা হচ্ছে ইউআরএল অ্যাড্রেস। এছাড়া এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে আমার পেজটা ট্যাগ করা আছে, প্লিজ এখানে লাইক দিয়ে কানেক্টেড থাকুন। ছোট একটা বিরতি নিচ্ছি, কেউ কোথাও যাবেন না।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এবং আজকে খুবই স্পেশাল একটা এপিসোড আপনার জন্য আমি বলবো, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলা এবং 16 অথবা 17 তারিখে ঈদ মোস্ট প্রবাবলি। সো এই সব আনন্দের মাঝখানে আমাদেরকে আর একটু বেশি এন্টারটেইন করতে বা আমাদের এই আনন্দটাকে একটু বেশি মানে কি বলে পাওয়ারফুল করতে আমাদের সাথে আজকে রয়েছেন চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। তার জীবনের গল্পটা আপনারা শুনছেন। সো আমি বেশি কথা না বাড়াই, আমি বেটার যেখান থেকে বিরতি নিয়েছিলাম সেখান থেকে শুরু করি। শারাফাত ভাই, আপনি বলছিলেন যে ক্লাস 9 থেকেই আপনি টেলিভিশনে ধারাভাষ্য শুরু করেন এবং প্রোগ্রাম প্রেজেন্টেশন থেকে শুরু করে ইন্টারভিউজ এন্ড এভরিথিং, এবং সেটার পিছনে একটা যে বড় মনোবল আপনার ছিল যেটা বলছিলেন, হিন্ট দিচ্ছিলেন আপনি, সেখান থেকে প্লিজ যে কিভাবে কি শুরু করলেন আপনি?
যেমন ধরুন, তখন সিরাজুল ইসলাম নামে একজন ডিডিজি নিউজ, উনি আমার বন্ধুর দুলাভাই, প্রথম ওনার মাধ্যমে আসলে বাংলাদেশ টেলিভিশনে আমি ইন করি। তারপর উনি আমাদের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, উনিও বাংলাদেশ টেলিভিশনে জব করতেন, একে কোরেশি, উনিও কিন্তু গ্যান্ডারিয়াতে থাকতেন, উনিও কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেন। এবং মোস্তফা কামাল সৈয়দ, উনি তখন জেনারেল ম্যানেজার বাংলাদেশ টেলিভিশন, উনি আমাকে অনেক সহযোগিতা করেন। এবং প্রোডিউসার যারা, তাদের নামও একটু বলি, আহসান হাবিব, মনোজ সেনগুপ্ত, পরবর্তীতে আবু তৌহিদ, সালাম শিকদার, শরীফ হোসেন, তারা আমাকে সহযোগিতা করেন। এবং বাংলাদেশ বেতারে শামসুদ্দিন ভাই নামে একজন, উনিও নাফেরার দেশে চলে গেলেন, উনি শুরুতে আমাকে অনেক সহযোগিতা করেন। এবং শফিউর রহমান দুলু, উনিও কিন্তু গ্যান্ডারিয়াতে থাকেন। মজার ব্যাপার হলো যে যখন আমি অডিশন দিই, তো একজন ক্রীড়া সাংবাদিক, তার নাম হাসান বাবলি, তিনি একদিন, আমি তখন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য, তো ওই সমিতিতে উনি বলেন যে আগামীকাল সকালে, তখন রাত 8টা বাজে, আগামীকাল সকালে বাংলাদেশ বেতারে অডিশন হবে, তোমরা যদি কেউ কমেন্টেটর বা ধারাভাষ্যকার হতে চাও তাহলে অডিশন দিতে পারো। তো তখন আমি বললাম যে আমি তো অ্যাপ্লিকেশনই করিনি। তো তখন সে বলে, তুমি দেখো রেডিওতে কেউ জব করে কিনা, এমন কাউকে পাওয়া যায় কিনা। তো তখন গ্যান্ডারিয়াতে শফিউর রহমান দুলুভাই থাকেন, ওনার বাসায় চলে গেলাম। উনি আমাকে বলল, কোনো অসুবিধা নাই, তুমি আমার পাড়ার সন্তান, আমি সকালে আমার গাড়িতে করেই তোমাকে নিয়ে যাব, আর অ্যাপ্লিকেশন করেনি ওটা কোনো সমস্যা নেই, যারা অডিশন দেবে তাদের পাশে তোমার নামটা আমি কলম দিয়ে লিখে দেব। এইভাবে উনি আমাকে অডিশন দেওয়ার সুযোগ তৈরি করে দেন। যখন অডিশন দেই, ঠিক এরকমই আপনার রুমটার মতোই, গ্লাসের বাইরে যারা, তারা হলেন জাজেস প্যানেলের সদস্য, আমি ভেতরে। তখন ফুটবল খেলা খুব জনপ্রিয়, তখন আমাকে বলে যে কল্পনা করে তুমি একটা খেলার, ফুটবল খেলার ধারাভাষ্য দাও। তখন আমি আবাহনী মোহামেডান, তখনকার বিখ্যাত ফুটবলার, এখন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, জুন্নু, নান্নু, টুটুল, অমলেশ, মোহামেডানে কায়সার হামিদ, সাব্বির, সালাম মুর্শিদি, তারা খেলেন, খুব জমজমাট ফুটবল লীগ হতো তখন, ওই খেলার ধারা বিবরণী দেই। তা আমি 2-1 মিনিট বলার পরে আশরাফুল আলম, বাংলাদেশ বেতারের তখনকার কর্মকর্তা, জাজেস প্যানেলের প্রধান, আরো দুজন, তারা আমাকে 2-1 মিনিট বলার পরেই না ইশারা দিয়ে গ্লাসের বাইরে থেকে বলে, তুমি চুপ করো। তো খুব ভয় পেয়ে গেলাম যে হয় খুব ভালো করতে পারিনি অথবা ভালো করলাম, তা না হলে 1 মিনিটও হলো না, আমাকে অফ করে দেওয়া হলো। তো আমি রুম থেকে বের হয়ে ওনাদের সামনে আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো, বলে তুমি কি করো, আমি 9-এ পড়ি। বলে তুমি 9-এ পড়ো, তুমি খোদা বক্স মৃধা হতে চাও, আব্দুল হামিদ হতে চাও, তোমার সাহস তো কম নয়। তখন আমি বললাম যে আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি খেলা নিয়ে থিসিস করি, আমি এই বয়সেই, তখন আমার একটা পত্রিকাও বের হতো, তখন মাত্র 2 টাকা দাম, স্পোর্টস মিডিয়া নামে, আমি এডিটর, আমি সাংবাদিক, আমি রিপোর্টার।
আপনারই পত্রিকা?
আমারই পত্রিকা।
মাই গুডনেস, এটা এটা কখন, মানে
এটা ওই সময়
ওই ক্লাস 9-এ পড়া কালে,
9-এ পড়া অবস্থায়।
কিভাবে?
এবং 10,000 কপি আমি বের করতাম আবাহনী মোহামেডান খেলায়, 1 ঘন্টার মধ্যে সব বিক্রি হয়ে যেত। তখন সালাউদ্দিন, আসলাম, মনেম মুন্না, চুন্নু, নান্নু, টুটুল, কায়সার হামিদ, সাব্বির, তাদের একটা লিড নিউজ করে করে তাদের ফটো দিয়ে যে আবাহনী মোহামেডান খেলায় আমরাই জিতব, হয়তো একজনে বললেন, আর একজনে বললেন না, চ্যাম্পিয়ন আমরাই হব। তো খুব আকর্ষণীয় পত্রিকা বের করা হতো।
এবং পত্রিকাটা বের করতেন এত অল্প বয়সে এবং একাই, মানে কম্পিউটারটা
আমি একাই, একদম প্রেসেও আমি যেতাম,
সব জটিল প্রসেস, কিন্তু একটা পত্রিকা
জটিল,
খুবই জটিল,
জটিল।
এই যে আপনার আর একটা পরিচয় যে বের হলো, মানে ক্লাস 9, একটা কত বছর বয়স, 13-14?
এক্স্যাক্টলি
13-14 বছর বয়সে এত কিছু, মানুষ ক্রীড়া প্রেম থাকতে পারে, স্পোর্টস লাভ থাকতে পারে, এবং সেটা যে পত্রিকা বের করা পর্যন্ত গড়াতে পারে, দিস ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড অ্যামেজিং।
সেতু, আপনি খুব ভালো করেই জানেন আমি এখনো লেখালেখি করি।
জি অবশ্যই,
প্রতিবার
বইমেলা তো আপনার,
বইমেলায় আমার বই বের হয়।
জি,
এবং আমার যে ব্র্যান্ড ভ্যালু, আমি যেভাবে কমেন্ট্রি শুরু করি, যে এই মাঠ থেকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি, এই নামেই কিন্তু প্রতিবারই আমার বই বের হয়, ভলিউম 1, ভলিউম 2 এইভাবে। তো লেখালেখিটা আমার আসলে অনেক অল্প বয়স থেকেই শুরু করে,
অবশ্যই 13-14 বছর থেকে।
হয়তো বা জেনে থাকবেন যে এই যে বইমেলা আমার বই বের হয়, অনেকের থেকে আমার বই অনেক বেশি বিক্রি,
অনেক বেশি বিক্রি হয়।
এবং
আসলেই তাই,
স্টলে আমি যখন যাই, যেমন হলিডে গুলোতে আমি যাই, এত সেলফি পার্টি ভিড় করে,
এবং আপনাকে এত সিগনেচার করতে হয়,
এত সিগনেচার।
আমি তো নিজেই এই বইমেলাতে দেখেছি যে আপনি মাঠে ঘুরছেন, মাই গুডনেস, ওই দিন আপনার সাথে কথা বলার জন্য আমি আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কিন্তু আপনার সেলফি এবং সিগনেচার করার জন্য আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম। ইটস ট্রু, যদি কেউ চিনতে পারে একবার, হ্যাঁ, আপনার পাশে আর ঘেঁষা যায় না।
এবং সেতু, শুধু বইমেলাই না,
যে
আমি যদি রোডেও বের হই,
সেটাই বলছি,
এবং পৃথিবীর যে দেশেই আমি যাই, আপনি জানেন যে পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে বাঙালি বা বাংলাদেশি থাকে না। আমি যে হোটেলে থাকি, হোটেলের ঠিক নিচে প্রতিদিন সকালে উঠে দেখি 4-7টা গাড়ি লাইন দিয়ে থাকে। তার মানেই হলো আমার যারা ফ্যান ফলোয়ার
আসছেন,
তারা তাদের বাসায় নিয়ে যাবে, খাওয়াবে, শপিং মলে নিয়ে যাবে, যে খাওয়ানোর জন্য যেটা হয় তখন আমি ভাগ করি। যেমন ধরুন আপনার বাসায় ব্রেকফাস্ট করব, আপনার বাসায় দুপুরে খাব, এইভাবে ভাগ করে করে সবাইকে খুশি করি।
এবং সব বাসায় খেতেও হয় না, এবং সব রিচ ফুড, হেলদি ফুড, তারপরও কি সুন্দর, মানে হেলথ মেইনটেইন করেন আপনি।
আমি কিন্তু খুব স্বাস্থ্য
সচেতন,
আমি কিন্তু কোনো ফ্যাট খাই না, শুধু গরুর মাংস, খাসির মাংস, পোলাও, বিরিয়ানি
এগুলো
আমি একদমই খাই না। এবং আমি মূলত যেটি খাই, ভেজিটেবলস, ফ্রুটস, এটা আমি খুব বেশি বেশি খাই, শুকনো রুটি, এই জাতীয়, মানে যেটা শরীরে চর্বি না জমে, এ ধরনের খাদ্য আমি খেয়ে থাকি।
মানে আপনি রেড মিটটা খান না, চিকেন বা
চিকেন, ফিশ, যেগুলো খাই শরীরের প্রয়োজনে আমাকে খেতেই হবে সেগুলো, কিন্তু কোনো ফ্যাট জাতীয় খাবার আমি একেবারেই খাই না। আমার মনে হয় জীবনের গল্প অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যারা এখন শুনে থাকেন তাদেরও অনেক উপকারে
আসবে।
আমি অনেক হাঁটি, বসুন্ধরা আবাসিক এলাকায় থাকি, ওখানে হাঁটার জন্য খুব ভালো ব্যবস্থা, এবং আমার ফিজিকটা ঠিক রাখার জন্য আমি যা করণীয় সবই করি। ধরে নেন প্রেজেন্টেশন, পার্টি, ইন্টারভিউ করা, বিভিন্ন টক শোতে যাওয়া, যারা দর্শক তারা কিন্তু সবই ফলো করে। আপনি যে চশমাটা পরেন, এটি দেখতে কেমন, হেয়ার স্টাইলটা কেমন, সেগুলোর কারণেই কিন্তু আমি অনেক সচেতন থাকি। এবং একটু আগে যে প্রসঙ্গে এসেছিলাম যে পৃথিবীর এমন কোন দেশ নেই, আমেরিকা থেকে মালদ্বীপ পর্যন্ত সারা পৃথিবী কিন্তু আমার ঘোরা শেষ, মানে শুধু কমেন্ট্রি না, বেড়াতে যাওয়া সব মিলিয়ে। তো হয় কি, আমি যখন দেশে ব্যাক করি, এমন কোন দেশ নেই যে এয়ারপোর্টে ওভার ওয়েটের কারণে আমাকে ডলার দিতে হয়নি, টাকা দিয়ে আসতে হয়।
ওভারওয়েট যে লাগেজ গুলো আপনার থাকে এগুলো গিফট নিয়ে আসতেন?
গিফট এবং আমার নিজের ব্যবহারের
জিনিস। আপনি এমনিতে কিন্তু খুবই ফ্যাশনেবল এবং আপনার মানে বোধহয় সবকিছু বিদেশ থেকে বোধহয় শপিং করে আনেন?
বিদেশ থেকে আমার শপিং করা হয় বেশি, এবং আমার অসংখ্য ব্লেজার, ঘড়ি, জুতা, টি শার্ট, মানে আমার বাসাটাই একটা শপিং মল। আমি ভবিষ্যতে আমার টুইন বেবি তারা আছে, চৌধুরী জারবেইন শারাফত এবং চৌধুরী জায়দান শারাফত, ওরাও বাবাকে ফলো করে এই যে পাশে বসা। এবং আমার খুব স্বপ্ন যে একজনকে কমেন্টেটর বা ধারাভাষ্যকার বানানো, এই জন্যই আমার পাশে ওরা বসা।
এবং বাবার জীবনের অনেক কিছুই হয়তো শোনেনি আগে, সেই ব্যাপারগুলো তারা আজকে জেনে নিতে পারে। একটা ব্যাপার হচ্ছে ভাইয়া বলছেন যে ওদের মধ্যে থেকে একজনকে আপনি চান আসুক, মানে আপনার ভালোবাসার এই জায়গাটাতে, ওদের মধ্যে কি আলামত আপনি দেখছেন?
আমার যেটা মনে হয় যে দুজনের মধ্যেই এরকম একটা অনুভূতি ইদানিং, ওরা আমার সাথে যখন আমি শুটিং এ যাই টেলিভিশন চ্যানেলে, ওরা খুব আগ্রহ প্রকাশ করে যে বাবা আমরা যাব, আমরা দেখব এটা কিভাবে হয়, আমরা শিখব। তো আমার মনে হয় হয়তো বা একজন যদি ট্রাই করে হলেও হতে পারে, আমি জানি না।
আমার আমার মনে হয় হবে, কারণ পৃথিবীর সব বাবারাই সব সন্তানের জন্য ভালো, কিন্তু আপনার মতো এরকম ফ্রেন্ডলি একটা বাবা, হ্যাঁ, তার ইন্সপিরেশন তাদের মধ্যে থাকবে না।
আপনি খুব অবাক হবেন যে ওরা বয়স একেবারেই কম, ওরা কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু
আমার মনে হচ্ছে বলি,
এবং ওরা দুজন আমার দুই হাতের নিচেই থাকে। আমি কোথাও ঘুরতে গেলে আমার বন্ধু কিন্তু ওরা দুজনই, শপিং মলে যাব ওরা যাবে, শুটিং এ যাব ওরা যাবে, বাইরে ঘুরতে যাব ওরা যাবে। ওরা কি ধরনের মেয়ে বিয়ে করবে আমি সেটা এখনো বলে দিই, ওরা কোন ফ্যামিলিতে বিয়ে করবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা অনেক বড় ব্যাপার। এই শিক্ষাগুলো কিন্তু আমি ওদেরকে এখন থেকেই দেওয়ার চেষ্টা করি।
বিয়ে করবে সেটাকে আপনি অ্যারেঞ্জ করে দিবেন সেভাবে?
হ্যাঁ, আমি করে দেবো। এবং ওরা যেহেতু টুইন, যমজ দুই ভাই, ওরা আজীবন একসাথে একই বাসায় থাকবে। তো এগুলো আসলে সব বাবা মায়েরই আসলে বলা দরকার। আমরা কিন্তু এখনো যৌথ পরিবার।
আচ্ছা আচ্ছা।
আমরা ভাই বোন, আমরা সব যৌথ পরিবার, এবং আমাদের যে বিজনেস সেগুলোও কিন্তু যৌথভাবে আমরা করি। আমাদের অনেক বিজনেস, আমি ইনফ্যাক্ট প্রিমিয়ার ব্যাংকের ডাইরেক্টর,
আমি জানি।
আমার ভাই বোনরা ফার্মার্স ব্যাংকের ডাইরেক্টর, আমার ভাই ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান, এবং কানাডিয়ান ইউনিভার্সিটি যেটা বনানি 11 নম্বর রোডে, ওটাও আমাদের, আমরা ভাই বোনরাই মালিক। আমরা ওয়েস্টিন হোটেলের রান অফ দ্য ডিরেক্টর।
মাই গুডনেস, সিরিয়াসলি?
আমাদের 33টা বিজনেস সেন্টার।
আচ্ছা, দ্যাট ক্যান বি এ মানে গ্রুপ অফ কোম্পানিজ,
গ্রুপ অফ কোম্পানিজ। এবং আমি যে শুধু মিডিয়ায় বিজি থাকি এমনটা নয়, এগুলো আমাকে দেখতে হয়। আমাদের কানাডিয়ান ইউনিভার্সিটির আমি বোর্ড অফ ট্রাস্টির ভাইস চেয়ারম্যান।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো ওই সবগুলো কিন্তু আমাকে দেখতে হয়,
সময় দিতে হয়,
সময় দিতে হয়। ধরেন দিনে হয়তো মিডিয়ায় বিজি, কমেন্ট্রি নিয়ে বিজি, রাত 11টা 12টার সময় হলো ফাইল বলেন, চেক বই বলেন, সেগুলো সিগনেচার করা, সেগুলো করতে হয়।
অলমোস্ট সবকিছুতেই অ্যাটেন্ড করতে হয় এবং পারফর্মও করতে হয়। আমি বলবো যে এগুলো সব পারফরমেন্স আসলে,
এবং আরো আরো ভিন্ন ধরনের পারফরমেন্স। আপনাদের এখানে যখন প্রবেশ করলাম, দেখলাম টপ 25 যে গানগুলো, সেখানে একটা মিউজিক ভিডিও বেয়ানশাহ, ওটাও কিন্তু আমার করা, আমি খুব অনুরোধে করা।
যেটা
আসিফ ইকবাল ভাই গানের জগতের মানুষ, গানচিলের মালিক জানেন,
এবং উনি খুবই বিখ্যাত এবং ভালো একজন
বিখ্যাত মানুষ। এবং ওনার বিখ্যাত একটা গানের কথাও আমার মনে পড়ে গেল, যদি বিশ্বাস থাকে অটুট,
ক্লোজ আপের
যে
থিম সং ছিল,
যদি লক্ষ্য থাকে অটুট,
থাকে অটুট বিশ্বাস হৃদয়ে,
বিশ্বাস হৃদয়ে দেখা হবেই, হবেই দেখা, দেখা হবে বিজয়।
রাইট,
এই গানটি আসলে ওনারই লেখা। তো আসিফ ইকবাল ভাই উনি
আমাদের ক্লোজ আপের শোটা কিন্তু আজকে আমরা করছি, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট
এক্স্যাক্টলি পৃষ্ঠপোষকতায়, দেখেন কাকতালীয় ভাবে মিলে গেল। তো উনি আমাকে প্রায় ফোন করেন, তো আমি না ফোন ধরি না, আমার খুব ভয় হয়, উনি গানের জগতের মানুষ, আমি ওই খেলার বাইরে যেতে চাই না। তো তো গানের জগতের মানুষ যখন ফোন করে, ধরে নিতে হবে একটা গান রিলেটেড কোন বিষয় আমাকে অনুরোধ করবে বা বলবে, অনুরোধ বলা যাবে না, উনি আমার অনেক বড় ভাই এবং অনেক সম্মানীয় ব্যক্তি, কিন্তু উনি বলে ফেললে সেটা না করা আমার জন্য খুব কঠিন হবে, সেই ভয় আমি না ফোন ধরি না। এক পর্যায়ে উনি, যারা আমাকে খুব ভালোবাসেন, দেশের কিংবদন্তী তারকা খেলোয়াড় উজ্জ্বল নক্ষত্র, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, ক্রিকেট বোর্ডের সব বড় বড় কর্মকর্তা দিয়ে তিনি ফোন করিয়ে আমাকে অনুরোধ করান। তো এক পর্যায়ে আমি আর না করতে পারিনি, রাজি হয়ে গেলাম। কিন্তু এটা যে এত পপুলার হবে এটা কিন্তু আমি জানি না। কেকা ফেরদৌসি ইনভলভ হয়ে যান, দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, সিয়াম নামে একজন নতুন, তখন একেবারেই তাকে প্রথম দেখলাম আমি ওই দিন, এখন অনেক নাটকে তাকে দেখা যায়। আমরা সবাই মিলে এটা করি এবং আমি তিনটি অ্যাডও কিন্তু সেই অনুরোধে, বিভিন্ন জনের অনুরোধে করে দিই। তো এগুলো
একটা ব্যাপার আমি জানি যে আমার এখানে একটা শো হোস্ট করে জাকি আব্দুল্লাহ জারিফ, একজন ইউটিউবার, ও অ্যাক্টিং করে, ওর সাথে বোধহয় আপনার কোন একটা কাজে দেখা হয়েছে এবং ও সেটার, তো আপনাকে যখন ও ওইটার জন্য আপনার অনারিয়ামটা দিতে গেল তখন আপনি সেটা নেননি, হ্যাঁ, এবং আপনি বোধহয় কোথাও এই অনারিয়াম গুলো নেন।
সে তো মিডিয়ার মাধ্যমেই বলি, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আপনার এটি, জীবনের গল্প, কোটি কোটি লিসনার্স এটি, এবং এবিসি রেডিও অত্যন্ত জনপ্রিয় রেডিও চ্যানেল, অলমোস্ট সারা বাংলাদেশ থেকে শুনতে পায়। আমি আমার ক্যারিয়ারে টেলিভিশন চ্যানেল, রেডিও চ্যানেল, কোন পত্রিকা যারা আমার সাক্ষাৎকার প্রচার করে, আজও পর্যন্ত কোন সম্মানই কোনদিন গ্রহণ করিনি এবং আমি যতদিন জীবিত থাকবো এটা আমি কোনদিন গ্রহণ করব না।
অসাধারণ,
এটা হলো আমার, আপনি আদর্শ বলতে পারেন, এথিক্স বলতে পারেন, প্রত্যেকটা মানুষের একটা ফিলোসফি থাকে, এটা আমার একটা নিজস্ব ফিলোসফি, তো এটা আমি করে থাকি। আমাকে ধরেন অ্যাড করার জন্য লক্ষ লক্ষ টাকা অফার করা হয়তো তারা জানে না যে আমি গ্রহণ করি না, না জেনেই, বা নাটক, আমি একটা নাটকে অভিনয় করলাম, সাফায়াত মনসুর রানা এটার ডিরেক্টর, ঈদের টেলিফিল্ম, ওটার নাম হলো অ্যাওয়ার্ড নাইট। সাজু খাদেম নাটকের জগতের মানুষ, আমাকে 7 বৎসর ধরে বলে, জাহিদ হাসান ভাই নিজেই নাটক বানিয়ে থাকেন, উনিও দেখা হলে আমাকে অভিনয় করার জন্য বলে, তুমি বা আপনি অভিনয় করলে ভালো করবেন। যেমন ধরুন কোন টেলিভিশনে যখন আমার ইন্টারভিউ নেয়, বলে আপনার কণ্ঠ অনেক সুন্দর, আমাদেরকে একটা গান গেয়ে শোনান। একদিন একটা টেলিভিশনে উপমহাদেশেরই বলবো অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ দা, ওনার একটি গান আমি পরিবেশন করি, চন্দনা গো রাগ করো না অভিমান করে বলো কি হবে, খুবই চমৎকার এবং রোমান্টিক একটা গান। ওই গানটি গুনগুন করে আমি অশ্রুমে গেয়ে থাকি। তো
এটা কি মানে আমাদের কি একটু শোনার সৌভাগ্য করে দিবেন আপনি?
দেখা যাক এক পর্যায়ে যদি সম্ভব হয়, ওটা না হয় একটা হবে। তো তখন উনি আমাকে ফোন করে বলে, শরাফাত তুমি যে ওই গানটা গেয়ে শোনালে, তুমি আমাকে ওই গানটা একটু গেয়ে শোনাও তার পরের দিন। আমি বলি, দাদা আমি তো, আমি এখন আমার বোনের বাসায় অনেক দাওয়াতি লোকজন এসছে, এত মানুষের সামনে তো গান গেয়ে শোনানো সম্ভব নয়। বলে তুমি ওয়াশরুমে যাও, দরজা লক করো, ওখান থেকে আমাকে শোনাও। সে বলে যে দেখো আমার মুডটা খুব ভালো, প্লিজ আমাকে এই গানটা শোনাও। পরে আমি ওয়াশরুমে গিয়েই টানটা দিয়েই দিলাম, গানটা পরিবেশন করলাম। তখন সে আমাকে বলে, তোমার যে কণ্ঠ এটা কিন্তু গড গিফটেড, এই কণ্ঠ আল্লাহ সবাইকে দিয়ে পাঠিয়ে দেয় না, তুমি, তখন উনি গানচিলের সাথে ইনভলভ, এই আসিফ ইকবাল ভাইয়ের সাথে, এখন নেই, বলে তুমি গানচিলে আসো, আমি সিডি বের করে দেব, তোমার 1 টাকাও দিতে হবে না, তুমি কমেন্টেটর বা ধারাভাষ্যকার হিসেবে অনেক পপুলার, অনেক ফেমাস, তুমি গান করে তার থেকে বেশি ফেমাস হবে, তার থেকে বেশি পপুলার হবে। আমি কই দাদা আমি সরি আমি এটা পারবো না, আমি খেলার জগতের বাইরে যাব না, আমি আসলে কমিউনিটি নিয়েই থাকতে চাই।
এটাই লাভ,
খারাপ ভাষ্য, এটাই লাভ, এটাই প্যাশন, এটাই নেশা, এটাই পেশা, আমি এখানেই থাকতে চাই। এই বলে অনেক মাপ চেয়ে নিলাম। তারপরে উনি বলে না তুমি আসবে, এই বলে উনি ফোন রেখে দিলেন, কিন্তু আমি আর যাইনি, আর ডিভিডি সিডি আমার বের করা হয়নি।
কিন্তু আমার মনে হয় যে একটু দেখেন না, একটু সেলফ মোটিভেশন যদি নিজের মধ্যে গ্রো করতে পারেন, যদি মানে অনুরোধ একটু ঢেকে গিলে ফেলা যায়, বড় আর একটা জিনিস কিন্তু জেনারেশন পাবে।
আপনার এই কথাটা কিন্তু আমাকে অনেকেই বলে
জি,
যে আপনি যদি একটা ডিভিডি বা সিডি গানের বের করে ফেলেন
জি,
তাহলে কিন্তু একটা আলাদা সাড়া জাগবে।
অবশ্যই তাই,
এবং আলাদা একটা ফ্লেভার কিন্তু সবাই পাবে। তো আপনার এই পরামর্শ আমি মাথায় অবশ্যই রাখব। এবং কুমার বিশ্বজিৎ দা, তার যে অনুরোধ যেটা আমি রাখতে পারিনি, উনি যদি এই অনুষ্ঠান শুনে থাকেন, আমি আবারও মাপ চেয়ে নিলাম, তবে আমি তাকে কথা দিলাম যদি কোনোদিন বের করি তাহলে ওনার মাধ্যমেই এটা।
অবশ্যই, কারণ এত বড় একজন মানুষ, একজন লেজেন্ডারি একজন মানুষ, উনি বলেছেন নিশ্চয়ই কোনো কিছু অবজার্ভ করে।
অনেক গান ওনার, আমাদের শিশুকালের কথা যদি বলি, তোরে পুতুলের মতো করে সাজিয়ে,
লেজেন্ডারি ট্র্যাক,
কি অসাধারণ, রোজ বিকেলে আমার বাগানে, এরকম অসংখ্য গান, মাগো মাগো একটা গান তার, অসাধারণ। আমাদের শিশুকালের যে নিয়মিত বাংলাদেশ টেলিভিশনে একমাত্র এ ধরনের গান শোনা যেত, আর রেডিওতে বেশি বেশি প্রচার হতো, তো সেই থেকে আসলে উনি যদি গানের কথা বলেন, উনি আমার খুব ফেভারিট একজন। আর রুনা লায়লা, যিনি এই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, দি রেইন একটা চলচ্চিত্র, ওয়াসিম যেটাতে অভিনয় করেন নায়ক হিসেবে, এবং অলিভিয়া তখনকার নায়িকা, উনি পরবর্তীতে প্রবাসী হয়ে গেলেন, ওই চলচ্চিত্রে আয়রে মে গায়রে বন্ধু ঘুমায় রে, এত অসাধারণ একটা গান। আপনি যদি গানের কথা বলেন, আমি খেলার জগতের মানুষ, আমি এত ভালো বলতে পারবো না, আপনি যদি সুরের কথা বলেন, অন্তরার কথা বলেন, গানের মুখটার কথা বলেন, অসাধারণ
অসাধারণ।
কিন্তু এই গানটা কেন প্রচার করা হয় না আমি জানি না।
অনেক এরকম অনেক ভালো জিনিসই আসলে কেন জানি আস্তে আস্তে
হারিয়ে যায়
মানে। সো এই অনুষ্ঠানে এরকম একটা প্রসঙ্গ যখন আপনি তুললেন, সো অনেকেই শোনেন এই অনুষ্ঠানটা, আসলেই অনেক অনেক শ্রোতা, সো তাদের মধ্যে রিলেটেড আমরাও যেমন আছি মিডিয়া, আমরাও চেষ্টা করবো যে গানটা পার্টিকুলার আপনি বললেন সেটাও যেন আমরা বিভিন্ন সময়ে অ্যাটলিস্ট রিলেট করে সময়গুলোতে যেন আমরা বাজাতে পারি, এই টাইপের জিনিসগুলো যেন আমরা প্রমোট করতে পারি। মানে জীবনের গল্পে সবসময় যে আমরা একজন মানুষের জীবনের গল্পটাই শুনব, এই যে দেখুন প্রিয় শ্রোতা, আজকে চৌধুরী জাফরুল্লাহ শরাফত ভাই এখানে আসছেন, ওনার জীবনের গল্প বলতে গেলে কয়েক হাজার মানুষের জীবনের গল্প কিন্তু এটার সাথে লিঙ্কড হয়ে যাবে। সো এই অনুষ্ঠানটা কিন্তু ভ্যারিয়েশন একটু অন্যরকমই হচ্ছে আজকে, একটু বিভিন্ন ভ্যারিয়েন্টের জিনিসপত্র আজকে আপনারা শুনবেন। এবং দেখুন একটা পর্যায়ে খুব ইম্পর্টেন্ট একটা মোড় ছিল, যেখানে ক্লাস নাইনে থাকাকালীন একটি পত্রিকা আপনি বের করলেন এবং আপনার অডিশনটা হলো, এবং ওখানেই কিন্তু আমরা থেমে গেলাম। সেখান থেকে কিন্তু আমরা আবার মোটামুটি একটু পেছনে চলে যেতে চাই, আবার ওখান থেকে ফিরে আসতে চাই, তার আগে একটা ছোট ব্রেক নিয়ে ফেলি। জাফরুল্লাহ শরাফত ভাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, অনেকক্ষণ ধরে ওনার গল্পগুলো বলছেন, আমার নিজেরই খারাপ লাগছে যে আটকে রাখছি, কষ্ট দিচ্ছি আমি, আরো কিছুক্ষণ রাখবো। আর হচ্ছে ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 820, আর যে সেতু আছে এবং রয়েছেন আমাদের সবার প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত, কোথাও যাবেন না, ছোট বিরতি নিয়ে ফিরছি।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং আমাদের সবার প্রিয় এবং দেশের বিখ্যাত একজন মানুষ, ইন্টারন্যাশনাল পর্যায়ের একজন ধারাভাষ্যকার রয়েছেন, তার নামটা এতক্ষণে সবাই জেনে গেছেন এবং না জানার কিছু নেই, আন্তর্জাতিক পর্যায়ের ধারাভাষ্যকার বলার সাথে সাথেই যারা এইমাত্র জয়েন করলেন তারাও বুঝতে পেরেছেন, চৌধুরী জাফরুল্লাহ শরাফত আমাদের সাথে রয়েছেন এবং ওনাকে আপনাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাই। শরাফত, ভাইয়ের কাছে যাচ্ছি, কিন্তু তার আগে ফোন নম্বরটা একটু জানাতে চাই, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন লাখ লাখ মানুষ যারা শুনছে তাদের কাছে। 09-613-892-892, আবারও বলছি 09-613-892-892, এখানে ফোন করুন এবং ফোন করে আপনার জীবনের গল্পটা ছোট করে বলে ফেলুন। তারপর আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। এবং আরজে সেতু নামে যে পেজটি ফেসবুকে রয়েছে সেটাতে কানেক্টেড থাকলে কি হবে, আমি সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবো। এই পেজটা ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আর এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে এই মুহূর্তে জাফরুল্লাহ শরাফত ভাইয়ের ছবি দিয়ে একটা পোস্ট করা আছে, সেটার নিচে আপনি কমেন্ট লিখুন, পড়ব সেগুলো। এবং সেখানে আর যে সেতু পেজটা ট্যাগ করা আছে সেটাই অরিজিনাল, সো প্লিজ কানেক্টেড থাকুন এই ওয়েগুলোতে। বাই দ্য ওয়ে, অনেক কথা বলে ফেলেছি, আমি চলে যাচ্ছি জাফরুল্লাহ শরাফত ভাইয়ের কাছে। ভাই, আমরা একটু পিছনে কি ফিরে যাব, যেখানে আপনি ক্লাস 9 পড়াকালীন সময় আমরা আটকে গিয়েছিলাম, তারপর থেকে আবার সামনে এসেছি, কোনো অসুবিধা নেই। আমি অ্যাপোলোজাইজ টু লিসনার্স যে আজকে আমরা একটু ভিন্ন, যেহেতু সম্পূর্ণ ভিন্ন ধরনের একজন মানুষ আজকে এখানে রয়েছে, তো ভিন্ন থাকবেই আজকে গল্পে। ওই যে আপনি ইন্টারভিউ দিলেন, অনেক গুণীজ্ঞানী মানুষরা সেখানে আপনার ইন্টারভিউ নিল, এবং তারপরে আপনি কিভাবে শুরু করলেন সেগুলো যদি একটু প্লিজ বলেন।
তো তখন থেকে আসলে আমার ক্যারিয়ারটা তো ওখান থেকেই শুরু।
জি,
ওই সময়টা ওই বয়সে পত্রিকা বের করা খুব কঠিন শব্দ,
খুবই কঠিন, তখন এখনো অনেক কঠিন একটা কাজ, তখন নাকি ছিল
অনেক। সেই সময় থেকে আমি কিন্তু শুধু বাংলাদেশের খেলাধুলাই নয়, সারা পৃথিবী নিয়ে কিন্তু আমি যেমন ফলো করতাম তেমন লেখালেখি করতাম, বিভিন্ন পত্রিকা আমার লেখাও বের হতো, বিভিন্ন ম্যাগাজিনে আমার লেখা বের হতো। তো ওই লেখালেখির হাতটা আমার তখন থেকেই শুরু। ধারাভাষ্য তো বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন তখন থেকে শুরু। সেই থেকে দেশ বিদেশ, দেশ বিদেশ, 38 ইয়ার্স ব্যাক, 38 বৎসর ধরে আমি এই ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করে থাকি।
38 বৎসর
আমি সারা বিশ্বে একমাত্র ধারাভাষ্যকার, ওয়ান ডে এবং টি-20 মিলিয়ে পরপর 12টি বিশ্বকাপের ধারাভাষ্য প্রচার করি। এটি একটি বিশ্ব রেকর্ড, এবং এই বিশ্ব রেকর্ডটি আমি বাংলাদেশি, এটি আমি সারা বাংলাদেশের মানুষকে উৎসর্গ করতে চাই।
এবং আপনি বাংলাদেশের গর্ব, এবং আমার যত লিসনার আমরা সবাই মিলে দোয়া করি যেন আরো অন্তত 12টি বিশ্বকাপ আপনি হাত পান।
কোটি কোটি লিসনার্স এবিসি রেডিওর আপনারা সবাই দোয়া করবেন। আমার যে ফিজিক, ইনশাআল্লাহ আরো 25 বৎসর কমেন্ট্রি করা, আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন, এটা করা আমার জন্য কোনো কঠিন ব্যাপার হবে না। আর একটা কথা বলি যে বাংলাদেশের যতগুলো বিজয়, কখনো বিদেশের মাঠ থেকে, কখনো দেশের মাঠ থেকে, সবগুলো বিজয়ের ঘোষণা বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ প্রথম আমার কণ্ঠে শুনতে পায়, এবং এটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড।
এবং আমি আসলে একেবারেই তখন অনেক ছোট যখন আইসিসি থেকে
এক বলে এক রান,
এক রান, মানে আমি না ওই ভয়েসটা ইমাজিন করি, জাস্ট আমার ভিতরে এখনো শিহরণ হচ্ছে।
ওটা হলো আইসিসি ট্রফি, মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠ।
খেলাটা দেখা যায় না, খেলাটা শুনতে হয়েছে, এবং
তখন টেলিভিশন খেলা প্রচার করতো না, শুধু রেডিও।
আমি জাস্ট ওইখানে চলে গেছি। বাই দ্য ওয়ে, কিভাবে জানো
যেটা শুরু করলাম সেটা শেষ করে দিই। কোন দেশের একজন ধারাভাষ্যকার সেই দেশের সবগুলো বিজয়ের ঘোষণা দিতে পারেনি, কেউ হয়তো দুটি তিনটি, অন্যজনে হয়তো চারটি। বাট আই এম ভেরি লাকি, আই এম রিয়েলি অনার্ড, আই এম রিয়েলি হ্যাপি যে সবগুলো বিজয়ের ঘোষণার সাক্ষী আমি, এবং আমার কণ্ঠেই প্রথম শুনতে পায়। তবে একটি স্বপ্ন আমার এখনো বাকি, সেটি হলো যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন আমি জীবিত থাকতে এই ঘোষণাটা দিয়ে যেতে চাই, এবং সেদিন খুব বেশি দূরে নয়। আমি আশা করি আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশকে সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা যাবে, এবং বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হবেই হবে। আইসিসি ট্রফি যেটি আপনি স্মরণ করলেন, আইসিসি ট্রফি হল তার আগে পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে মাতামাতি করত, এবং আমাদের দেশে কিন্তু তখন ক্রিকেট খেলা ওইভাবে হতো না। তো আইসিসি ট্রফিতে ধারাভাষ্য দিয়ে তখন ১৩ কোটি মানুষকে কিন্তু শুধু কথামালা দিয়ে আমি এক জায়গায় করে ফেলি,
সেটাই
জমির কৃষক থেকে শুরু করে দেশের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত। এবং আমি জানাতে সক্ষম হই ক্রিকেট একটা উত্তেজনাপূর্ণ খেলা, ব্যাটসম্যান এইভাবে ব্যাট করলে বলকে চারে বা সিক্সে পরিণত করা যায়, বোলার এইভাবে বল করলে উইকেট লাভ করা যায়। ক্রিকেটের যে রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা সেটি বাঙালি জাতির হৃদয়ে প্রবেশ করাতে সক্ষম হই। ওই সময় আমি কথামালা দিয়ে ক্রিকেট খেলাটা বোঝাতে সক্ষম
হয়েছেন আসলেই তাই।
এবং তারপর যখন বাংলাদেশ জিতে গেল তখন যে আমার গর্জন, যে কথাগুলো বিজয়ের পরে বলে থাকি যে সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা স্পেশাল ফ্লাইট পাঠিয়ে কিন্তু আমাদেরকে ওই দিন রাতেই বাংলাদেশে নিয়ে আসেন।
আচ্ছা।
এবং তারপর মানিকমিয়া অ্যাভিনিউতে, সেদিন হল পহেলা বৈশাখ, লক্ষ লক্ষ মানুষের সামনে গণসম্বর্ধনা দেওয়া হয় জাতীয় বীর হিসেবে, এবং ক্রিকেটারদের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ধারাভাষ্যকার হিসেবে আমাকেও কিন্তু পুরস্কৃত করা হয়। এটি আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। পুরস্কার অনেক পেলাম, আমেরিকা থেকে ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড বেস্ট কমেন্টেটর হিসেবে আমি পেলাম, যেখানে বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত যারা ক্রীড়াবিদ এবং ধারাভাষ্যকার সবাইকেই পুরস্কৃত করা হয়। ভোটিং এর মাধ্যমে আসলে কমেন্টেটর নির্বাচিত করা হয়। এখন তো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, তো সবচেয়ে বেশি ভোট পেয়ে আমি কিন্তু শ্রেষ্ঠ ধারাভাষ্যকার হিসেবে পুরস্কৃত হই নিউ ইয়র্কের।
এটা কি ইন্টারন্যাশনালি?
ইন্টারন্যাশনালি। এখানে রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, হর্ষা ভোগলে, যারা বিভিন্ন ভাষায় কমেন্ট্রি করে, কেউ ইংরেজি কেউ হিন্দি, তো সব ধরনের ভাষায় যারা করে, বিভিন্ন দেশে দু একজন যারা খুব বিখ্যাত ফেমাস তাদেরকে নমিনেশন দেওয়া হয়। যেমন বাংলাদেশ থেকে আমাকে দেওয়া হলো, প্রথমে যখন আমাকে ফোন করে আমি তো বিশ্বাসই করিনি, পরবর্তীতে ফোন করে বলা হয় এই তারিখে নিউ ইয়র্কে এই হোটেলে এই অনুষ্ঠান হবে। চিন্তা করলাম যে গিয়ে দেখি কি অবস্থা
হয়।
তখন ওই হল রুমে এক পা সামনে দেই আর এক পা ব্যাকফুট, মানে ঢুকবো কি ঢুকবো না এরকম একটা অবস্থা। তারপর প্রেজেন্টার দুজন, একজন মহিলা একজন পুরুষ, বিভিন্ন সেক্টরে যারা বিখ্যাত তাদের নাম ঘোষণা করে, কমেন্টেটরদের নামটা খুব দেরিতে ঘোষণা করে,
এটা প্যালপিটেশন
প্যালপিটেশন। এবং এক পর্যায়ে অবশ্য কেন যেন মনে হলো যে বাংলাদেশের একজন মানুষও তো নোবেল পুরস্কার পেলে। তো যখন বিভিন্ন জনের নাম ঘোষণা করা হয়, ভোটের সংখ্যা ঘোষণা করা হয়, আপনি খুব ভালো করেই জানেন যে আমার কোটি কোটি ফ্যান ফলোয়ার্স, তারা যদি ভোটিং করে হয়তো বা হয়েও যেতে পারে, এরকম একটা ঘটনা। তো যখন ঘোষণা করে একেবারে শেষের দিকে আমার নামের শেষ অংশটা সারাফত, তো সারাফতের শেষ অক্ষর দিয়ে শুরু করে, মানে টি এ এফ ফত, ওখান থেকে শুরু করে। তখন আমি ধরে নিলাম যে আমি সেই সৌভাগ্যবান।
এবং সেই সময়টার ইমোশন কেমন ছিল?
সেই সময়টার ইমোশন আসলে ব্যাখ্যা করে শোনানোটা খুব কঠিন।
আসলেই তাই,
যে আমাদের একটা গরিব দেশ, ক্ষুদ্র দেশ, সেখান থেকে শ্রেষ্ঠ ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পাবো এটা কল্পনাই করা যায় না।
আমি কেন ভাইয়া জিজ্ঞেস করলাম সেই সময় ইমোশন, আপনাকে এই প্রশ্ন করার মানে হচ্ছে যে আপনি যে ধারাভাষ্যকার যে কাজটা করেন এটা কিন্তু আপনার ভালোবাসা থেকে করেন, আপনি ভিতর থেকে করেন। সো ওই কারণে যে আপনার ভালোবাসার জায়গাটা এত হাইলি প্রমিনেন্ট হলো এরকম একটা জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড, তো সেই ইমোশনটা আসলে ব্যাখ্যা প্রকাশ করার মতো না। আমার যেটা
প্রকাশ করার মতো না, এবং এটা ভবিষ্যতে আর কখনো কোনোদিন আমি চাই অনেকেই পেয়ে যাক, বাট এটা দেওয়া হবে কিনা পাওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেক সন্দেহ।
আচ্ছা আচ্ছা।
অলরেডি আপনি জানেন যে আমি চার পাঁচ মাস আগে কিন্তু একটা কমেন্টেটর হান্ট করলাম, এটা কিন্তু শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রথম কমেন্টেটর হান্ট। কেউ কম্পিটিশন করে কিন্তু ধারাভাষ্যে আসেনি, কমেন্টি করতে আসেনি। প্রাক্তন খেলোয়াড় সরাসরি তারা কমেন্ট্রি করেন, কিন্তু কমেন্টেটর হান্ট যেটি, সেটি কিন্তু আমি সারা বিশ্বে প্রথম করে দেখালাম, পাওয়ার্ড বাই জিটিভি। একটা সময় মানুষ ধরে নিতেন যে সুন্দরী প্রতিযোগিতা হলে বা গানের প্রতিযোগিতা হলে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেইন রোড পর্যন্ত লাইন দিয়ে রোদে পড়ে দাঁড়িয়ে থেকে অডিশন দিবে। বাট আমি যে কমেন্টেটর হান্ট বা ধারাভাষ্যকারদের নিয়ে হান্ট করে দেখালাম, সেখানে তার চেয়ে বেশি মানুষ, প্রায় ২২,০০০এর মতো মানুষ কিন্তু অডিশনে অংশগ্রহণ করে। এবং সেখান থেকে প্রথমে টপ ৩৫, তারপর টপ ১০, তারপর বেস্ট অফ ৩। যিনি চ্যাম্পিয়ন হলেন তিনি ওয়ার্ল্ড ব্যাংকে জব করেন, এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটটা তিনি দেখতেন, তার নাম পারভেজ। যিনি দ্বিতীয় হলেন তিনি ইঞ্জিনিয়ার, যিনি দ্বিতীয় রানার আপ MBBS ডক্টর ঢাকা মেডিকেল থেকে পাশ করা, এবং তিনজনের যে পারফরমেন্স, আমি আমার বিশ্বাস তারা এখন অলরেডি কমেন্ট্রি করে, গত BPL থেকেই তারা শুরু করলো, তারপর আন্তর্জাতিক খেলাগুলোরও কমেন্ট্রি তারা করে থাকে। আমার বিশ্বাস যে তারা একসময় কিংবদন্তি ধারাভাষ্যকার হওয়ার গৌরব অর্জন করবে, এবং এটি আমি প্রতি বৎসরই কমেন্টেটর হান্ট করব। আমি ABC রেডিওকেও আমন্ত্রণ জানিয়ে রাখি, যদি তারা আগ্রহী হয় রেডিও পার্টনার হিসেবে দায়িত্ব পালন করার জন্য, ভবিষ্যতে প্রতি বৎসর যেহেতু হবে আমাদের সাথে ইনভলভ হতে পারে। হয় কি, আমরা তো সারা জীবন থাকব না,
অবশ্যই
আলটিমেট ডেস্টিনেশন যদি বলি আমি, তাহলে আমার জন্য হয়তো বা বনানি কবরস্থান। তো আলটিমেট ডেস্টিনেশন যেহেতু ওই জায়গায়, তো না ফেরার দেশে যেমন চলে গেলেন টনি ক্রেগ, হেনরি ব্লোফোর্ড, রিচি বেনো, আমাদের দেশের খোদাবক্স মৃধা, আব্দুল হামিদ, যারা এই উপমা দেশের কিংবদন্তি ধারাভাষ্যকার, তারা সবাই তো চলে
চলে গেলেন,
আমাদের সবাই যেতে হবে। সেজন্যই কিন্তু আমার কমেন্টেটর হান্ট
করা। এবং আপনার এই ব্যাপারটাই অনেক বেশি চিন্তা করতে হয়, কারণ আপনি ইন্টারন্যাশনাল পর্যায়ের একজন কমেন্টেটর, সো আপনার এই দেশটাকে নিয়ে আপনি চিন্তা করেছেন সবসময়, আপনি দেশটাকে প্রমিনেন্ট করেছেন, এই কারণে আপনার চিন্তাটা আমার মনে হয় বেশি, কারণ আপনার পরে ওই জায়গাটায় দেশটাকে কে প্রমিনেন্ট করবে?
অ্যাবসোলিউটলি, সবার মধ্যেই দেশপ্রেম থাকে। আমার মনে হয় আপনি যদি আমার কমেন্ট্রি শুনে থাকেন বা আমি যখন টেলিভিশনে বিভিন্ন টক শোতে কথা বলি, আমার মধ্যে কিন্তু দেশপ্রেম বা দেশাত্মবোধটা অনেক বেশি বেশি চলে আসে,
কারণ আপনি আবেগী হয়ে পড়েন যখন বাংলাদেশ জিতে যায়।
একদম,
সেই আবেগগুলো আমাদের যারা আমরা অসংখ্য শ্রোতা থাকি আমাদের সবার উপরে সেটার ইফেক্ট পড়ে। স্যার,
আপনাকে বলি যে লাস্ট যদি আফগানিস্তানের সাথে টি-20 খেলার কথা বলি, মুশফিকুর রহিম, যাকে আমি বলি দা গ্রেট ওয়াল, সে কিন্তু এক পর্যায়ে পরপর ৫টি বলকে চারে পরিণত করে, এবং তখন কিন্তু বাংলাদেশ দারুণ ভাবে খেলায় ফিরে আসে, এবং টি-20 খেলায় শেষ ওভারে মাত্র ৯ রান দরকার, তখন মাহমুদুল্লাহর মতো স্বীকৃত ব্যাটসম্যান উইকেটে, তো সেই খেলায়ও বাংলাদেশ পরাজিত হয়। তো আমি যখন কমেন্ট্রি করি, যারা যদি টেলিভিশনে করি দেখে থাকেন, যদি রেডিওতে করি শুনে থাকেন, তাদেরও অনেক হার্টবিট হয়। আমি সবার প্রতি বিনীত অনুরোধ রাখি, যখন খুব উত্তেজনাপূর্ণ অবস্থা, ধুন্ধুমার উত্তেজনা যেটিকে বলে, বা তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা, তখন কিন্তু আমি বলি যে যারা দুর্বল চিত্তের অধিকারী তারা ধারাভাষ্য শোনা থেকে বিরত থাকুন, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো আমি শেষ টি-20 আফগানিস্তানের সাথে কেন উল্লেখ করলাম, ওই দিনটিতে আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিলাম আমার বাচ্চাটাকে দিয়ে লিখিয়ে, আমার লেখার মতো আসলে সময়টা
হয় না,
সময় বা ধৈর্য বা মানসিকতাও জাগেনি। ওকে বললাম তুমি লিখে দাও এই কথাগুলো, জারবিন আমার সন্তানের নাম, টি-টোয়েন্টিতে যখন পরাজিত হল তখন আমার কেন যেন মনে হল যে যে কোনো একদিন এই কমেন্ট্রি করার সময় বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমারও যে কোনো দিন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
এরকম আমার মনে হলো।
এটা তো আসলে ট্রু, কারণ হচ্ছে যে আপনি মানে এরকম হোক আমরা সেটা না, মানে আপনি যেভাবে রিলেটেড থাকেন এবং এত দীর্ঘদিনের একটা অভ্যাস, আপনার মন প্রাণ শুধু এটাই চায় যে বলে চারটা হোক আমার দেশের, আমার দেশটা জিতুক। এই যে একদম কাছ থেকে এই জিনিসটা ফিল করা, সেটা কিন্তু আসলে এরকম একটা শারীরিক একটা প্রভাব আপনার উপর পড়ে, খুব বেশি মাত্রায় একটা শারীরিক প্রভাব।
30 বছর ধরে কিন্তু আমি এটা কন্ট্রোল করি
সেটাই,
এবং কতটা দেশপ্রেম বা দেশাত্মবোধ থাকলে, যেটি আমি আপনাকে বললাম যে টাকা পয়সার জন্য আমি মিডিয়ায় পারফরমেন্স করি না,
একদমই না,
আমি শুধু দেশের জন্য, আমি ক্রিকেটের জন্য, আমি ফুটবলের জন্য, যদিও ফুটবল এখন ভাটার সাগরে ভেসে বেড়ায় আমাদের দেশের, হোয়ারাজ ফুটবল হলো গণমানুষের খেলা, সারা বিশ্বের সবচেয়ে পপুলার খেলা, আগামীকাল থেকে শুরু হবে যেটিকে বলা হয় গ্রেটেস্ট শো ওয়ান আর্থ, সেটি আগামীকাল থেকে শুরু হবে, যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি অনেকগুলো দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে, বাট বাংলাদেশের ফুটবল যে এইভাবে হারিয়ে গেল প্ল্যানিং গ্যাপের কারণে, সংগঠকদের ব্যর্থতার কারণে, চেয়ারের লড়াইয়ের কারণে, এটি খুব দুঃখজনক। তো এনিওয়ে, ফুটবল এবং ক্রিকেট, হকি, আমি তো সব খেলারই ধারাভাষ্য দিয়ে থাকি।
আচ্ছা শরফত ভাই, এখানে একটা বিরতি নিয়ে আমার মনে হয় আমার সে টাইমটা চলে আসছে, বিরতি নিয়ে আবার ফিরে আসছি। আমরা আসলেই মানে জীবনের গল্পের আমার অনেক অনেক বেশি ইমোশন ক্রিয়েট করে, অনেক ইমোশন গ্রো করে, কিন্তু আমরা এমন একটা পর্যায়ে আসছি এখন যেখানে কিন্তু আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি আপনার কথাগুলোতে। এই ইমোশনটুকু ধরে রেখেই আপনার সাথে থাকুন। আমি জানি যে আপনারা আজকে অন্তত পক্ষে কেউ সুইচ করবেন না, চলে যাবেন না, কারণ আপনাদের সবার প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত আজকে এখানে রয়েছে, যেটা আসলেই আমাদের জন্য পাওয়া এমন একটা সময় এমন একটা দিনে। সো প্লিজ সাথে থাকুন, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better. Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছি এবং রয়েছে আমাদের প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত, উনি আন্তর্জাতিক মানের একজন কমেন্টেটর, বাংলাদেশের গর্ব। এবং যেখানে আমরা বিরতি নিচ্ছিলাম যে উনি বলছিলেন যে ওনার ছেলেকে দিয়ে উনি লিখিয়েছেন যে লাস্ট কিছুদিন আগে যে আফগানিস্তানের সাথে ম্যাচগুলো হলো, একদিন হয়তো বা আমি হার্ট অ্যাটাক হবে আমার এই কমেন্ট্রি করতে গিয়ে। আমরা বাঙালিরা বাংলাদেশকে যেভাবে ফিল করি মাঠের বাইরে থেকে, একটা বলের এই বলটায় খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট, এই বলে একটা চার দরকার বা একটা রান দরকার বা একটা আউট হওয়া দরকার বাংলাদেশের এগেইনস্টে যারা খেলছে, সেই মোমেন্টগুলো আমরা যে কত ক্রুশিয়ালি ফিল করি রেডিওতে শুনে অথবা টেলিভিশনে দেখে, সেই জায়গাটাতে উনি একেবারে জায়গাটাতে বসে ফিল করেন বাংলাদেশকে, বাংলাদেশ টিমকে উনি যে ভিতর থেকে কি পরিমাণ ভালো ওনাকে বাসতে হয় বা ভালোবাসেন, যে ফিল করেন। ভাই যেখানে আমরা শেষ করেছিলাম প্লিজ আপনি আপনার মতো করেই বলুন।
তবে আমি একটা অনুরোধ রাখবো, সেটি হলো যে যখন একটা সময় দেশের বাইরে কমেন্ট্রি করতে যেতাম তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হতো যে ইউ আর ফ্রম, তখন বলতাম বাংলাদেশ, তখন বলতো হোয়ার ইজ বাংলাদেশ, আই ডোন্ট নো। বাট এখন যে আমরা কমেন্ট্রি করতে যাই, এখন মানে আরো কয়েক বছর আগে থেকেই, তখন কিন্তু বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে তারা চিনে ফেলে, বিকজ অব বা বাংলাদেশ ক্রিকেট দলের যে পারফরমেন্স, এখন কিন্তু সারা বিশ্ব বাংলাদেশকে চিনে,
বাংলাদেশকে চিনে,
ক্রিকেট কিন্তু বাংলাদেশকে চেনাতে সক্ষম
হয়েছে,
এটি কিন্তু আমাদের জন্য অনেক বড় পুরস্কার, ফুল ক্রেডিট কিন্তু ক্রিকেটারদের,
অবশ্যই
তারাই কিন্তু এই দেশটাকে চেনাতে সক্ষম হয়। আগে যারা খেলতেন বাংলাদেশ দলে, যদি আকরাম, নান্নু, বুলবুল, দুর্জয় তাদের কথা বলি, আসার আলী খান, আর এখনকার কথা যদি বলি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আরো যারা খেলে থাকেন বাংলাদেশ দলে, এই গৌরব কিন্তু ওদের জন্যই। যে প্রসঙ্গে আমি এসেছিলাম যে বাংলাদেশ যখন জয়লাভ করে তখন যেমন আমরা বাংলাদেশ দলের পাশে থাকি, যখন বাংলাদেশ পরাজিত হয় আপনারা বাংলাদেশ দলের পাশেই থাকুন, এটা আমার বিনীত অনুরোধ আপনাদের সবার প্রতি। বাংলাদেশ দল যখন পরাজিত হয় তখন ফেসবুকে কটাক্ষ করে অনেক লেখালেখি করা হয়,
শুধু ফেসবুকে না অনেক সরাসরি আক্রমণ করে,
সরাসরি আক্রমণ করা হয়।
তো এটা কিন্তু আসলে লাভের এক্সপ্রেশন হলো না, ভালোবাসা জিতলে পরেই শুধু ভালোবাসা, হারলে পরে ভালোবাসা থাকবে না, ইটস নট লাভ,
এটা কোনোভাবেই উচিত হবে না। আপনারা বাংলাদেশ দলকে, বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, যেমনটি আপনারা শুরু থেকে করে এসছেন, গ্যালারিতে বসে করে থাকেন, গ্যালারির বাইরে বসে করে থাকেন, এটা আমার বিনীত অনুরোধ।
সেটাই একটা ব্যাপার, একটু কোয়েশ্চেন আর কি, মানে যে জায়গাগুলোতে বসে আপনি কমেন্ট্রি করছেন, স্টেডিয়ামে বসে করছেন, সেখানকার ইকুইপমেন্টস আর এগুলো কি মনে করেন যেগুলো কি ইন্টারন্যাশনাল মানের, বা সেই আউটপুটটা?
খুবই দুঃখজনক, সে তো আপনাকে বলি, আমরা যে কমেন্ট্রি করি এটা কিন্তু খুব ডিফিকাল্ট জব।
অবশ্যই,
যিনি গান পরিবেশন করেন তার সুরকার থাকে, মিউজিক ডিরেক্টর থাকে, আমি সবার প্রতি সম্মান রেখেই, যিনি অভিনয় করেন তাকে ডায়লগটা বলে দেওয়া হয়, মেকআপ করে দেওয়া হয়,
পেছনে অনেক মানুষ কাজ করে,
অনেক মানুষ, আমাদের কেউ লিখে দেয় না, কেউ বলে দেয় না। ধরুন আপনি যখন সচিন টেন্ডুলকার খেলতেন, এই মাত্র একটা নতুন রেকর্ড তিনি করলেন, আমাকে তাৎক্ষণিক বলে দিতে হবে কত সালে কোন মাঠে কোন ব্যাটসম্যান এই রেকর্ড
করেছিলেন
এবং সেই রেকর্ড ভেঙে দিলেন।
এটা তো আসলেই একটা ব্যাপার। হ্যাঁ,
এই যে প্রচুর হোমওয়ার্ক করা, রাত জেগে খেলা দেখা, কোন কমেন্টেটর কি বলে, কোনটাকে সে কিভাবে দেখে, দেশি বিদেশি খেলার ম্যাগাজিন পড়া, আমি যেদিন কমেন্ট্রি করতে যাব তার দুদিন তিন দিন আগে থেকে
পড়া শুরু করব, শুনবেন, পড়বেন,
শুনবো, পড়বো, ওই খেলাটা নিয়ে আমি পরিকল্পনা গ্রহণ করব। কমেন্ট্রি কিন্তু একটা প্ল্যানিং,
একটা প্ল্যানিং, এবং মোটেই এটা সহজ জিনিস নয় একেবারে,
ভেরি ডিফিকাল্ট,
যদি ভেবে থাকেন,
ভেরি ডিফিকাল্ট,
ইটস নট আ সিম্পল থিং।
আমি বলবো যে খেলা কমেন্ট্রি করার মতো, এনজয় করার মতো জায়গা পৃথিবীতে আর হয় না। যেমন ধরুন যখন বাংলাদেশ দল জয়ের দ্বার প্রান্তে, বা যে কোনো দল, আমি তো সারা পৃথিবী ঘুরে ঘুরে করি, আমি অস্ট্রেলিয়ার কমেন্ট্রিও করি, ওয়েস্ট ইন্ডিজ, সব দেশের খেলার কমেন্ট্রি আমি করে থাকি। যখন বাংলাদেশ যখন জয়ের দ্বার প্রান্তে, তখন কিন্তু আমি খুব এনজয় করি, কারণ হোল ন্যাশন তখন অপেক্ষা করে কখন শারাফাত বলবে বাংলাদেশ জিতে গেল। এই যে উত্তেজনা, এই যে এক্সাইটমেন্ট, ওই জায়গাটিতে আমি খুব এনজয় করি, এবং যখন বলি বাংলাদেশ জিতে গেল, বা বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে, বা বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল, তখন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রোডে নেমে পড়ে, ওই জায়গাগুলোতে আমি খুব এনজয় করি। আমি এনজয় করি যখন মোস্তাফিজুর রহমান তার দুর্দান্ত কাটারের মাধ্যমে বিশ্ববিখ্যাত ব্যাটসম্যান যারা তাদেরকে বোল্ড আউট করে প্যাভিলিয়ানের পথ ধরান, যখন তামিম ইকবাল, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম বলকে সিক্সে পরিণত করে, বলকে চারে পরিণত করে, এই যে বর্ণনা করা, এগুলো মানুষের সামনে যে উপস্থাপন করা, ওই জায়গাগুলো আমি খুব এনজয় করি। এবং আমি যেটি শুরুতে বলার চেষ্টা করলাম যে আমি যে ভাষাগুলো ব্যবহার করি, একটা ডিফারেন্ট স্টাইলে আমি কমেন্ট্রি করি। যেমন ধরুন সবাই বলে টান টান উত্তেজনা, আমি যদি বাংলায় কমেন্ট্রি করি আমি বলি ধুন্ধুমার উত্তেজনা। যেমন সবাই বলে প্রচুর দর্শক, জ্যাম প্যাকড স্টেডিয়াম, আমি বলি জনগর্জনে প্রকম্পিত, জন জোয়ারের একটা হিমাচল গ্যালারিতে লক্ষ্য করলাম। অর্থ কিন্তু একই, প্রচুর দর্শক, জ্যাম প্যাকড, বাট কথাগুলো ভিন্ন
ভিন্ন, এবং ভিন্ন শ্রুতি মধুর, এবং এমন নয় যে কথাগুলো খুব টাফ কঠিন শোনাচ্ছে, সেটাও
না।
তো এগুলোকে আপনি আগে থেকেই চিন্তা করে রাখেন যে এই শব্দগুলো আমি প্রয়োগ করব?
অ্যাবসলিউটলি।
মানে ইনস্ট্যান্ট তো আসলে প্রতিশব্দ বের করাটা,
আপনি এই সব কথাগুলো আপনি যদি ডিকশনারি খুঁজে দেখেন আপনি বের করা খুব কঠিন হয়ে যাবে।
আসলে
এগুলো খুব কঠিন, এবং এক নিঃশ্বাসে যে এত কঠিন কঠিন শব্দ ব্যবহার করা, যেমন ধরুন বনেদি শট খেলা, সংহতি নিয়ে ব্যাটিং করা, সুনামের প্রতি সুবিচার করে ব্যাটিং করা, সমস্ত উদ্দীপ্ততা সমস্ত উদ্যমতাকে কাজে লাগিয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করা, প্রতিপক্ষের পরিকল্পনায় ধাক্কা দেওয়ার যে মানসিকতা, নিজেদের যে অবশ্যম্ভাবী সম্পদ সেগুলোকে ব্যবহার করে যে বোলিং ব্যাটিং করা, এই যে এতগুলো কঠিন কঠিন শব্দ এক নিঃশ্বাসে বলা দেখা যায় না। আপনি দেখুন বাংলাদেশে বলেন, বাংলাদেশের বাইরে বলেন, দেখি না আমি, কারণ হয় কি সবাই না রাতারাতি সুপারস্টার হয়ে যেতে চায়। কোন হোমওয়ার্ক নেই, কাগজ নেই, কলম নেই, কমেন্ট্রি বক্সে এসে বসে যায়, বল করলেন, ব্যাট করলেন, কাট করলেন, একটি রান, দুটি রান, ফিনিশ।
নট দ্য মেইন থিং। এগুলো তো চাইলে তো অনেকে, আমিও ইভেন করতে পারি, যে অমুকে বল করলেন,
আপনি
ব্যাট করলেন,
অবশ্যই করতে পারবেন,
কিন্তু সেই যে শব্দ ভান্ডার বা তো বাচন ভঙ্গির যে সাবলীলতা,
তারপরে ইনফরমেশন,
ইনফরমেশন
পরিসংখ্যান যে দেওয়া, তথ্য বহুল কমেন্ট্রি যেটিকে বলে, ওই যেটি বললাম যে কত সালে কোন মাঠে এই রেকর্ড করলেন, এই মাত্র সচিন টেন্ডুলকার সেটি ভেঙে দিলে, এর জন্য লেখাপড়া করতে হবে, তা না হলে হবে না।
ভেরি ট্রু ভাই। সেই আমরা এই মুহূর্তে একটা বিরতি নিই, আমি সরি,
ওকে
একটা বিরতি নিই, তারপরে জাস্ট লাস্ট অংশটা নিয়ে ফেরত আসব। সেই অংশে আপনি অনুমতি যদি দেন আপনার একটা ভিডিও ধারণ করবো, সেটা আপনার গানের, আপনি একটু গিয়ে শোনাবেন প্লিজ, এবং আপনার কমেন্ট্রি সেই সাথে আমি একটু পার্সোনালি রেখে দেব, জানি না আমি কবে আপনাকে পাবো। বাই দ্য ওয়ে প্রিয় শ্রোতা, আপনাদেরকেও দেখানোর ব্যবস্থা আমি করবো, সেগুলো আপনারা কানেক্টেড থাকুন। facebook.com/setu.abcradio এই পেজটাতে আরজে সেতু নামে আছে, যাবার আগে বলি ফোন নম্বরটা, যেখানে ফোন করলে আপনি অনুষ্ঠানে এসে আপনার গল্পটি বলতে পারবেন। নম্বরটি হচ্ছে 09613892892। এখানে ফোন করবেন, তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে কানেক্ট করবে। ওকে, শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে, এবং রয়েছে আপনাদের সবার প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত। কোথাও যাবেন না, ছোট বিরতি নিয়ে ফিরছি।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং অনেক বেশি প্রিয় মানুষ চৌধুরী জাফরুল্লাহ শরাফত রয়েছেন। অনেক বেশি প্রিয় মানুষ এই কারণেই, উনি একজন অবশ্যই সেলিব্রিটি, অনেক সেলিব্রিটি আছে, কিন্তু অনেক বেশি প্রিয় হয়তো সব সেলিব্রিটি হয় না, কিন্তু উনি যে সেক্টরে যেখান থেকে আমাদের জন্য কাজ করেছেন, ক্রীড়া, স্পোর্টস, বাঙালি কিন্তু অনেক বেশি ক্রীড়াপ্রেমিক, আমরা অনেক বেশি স্পোর্টস লাভার, তা আমরা প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ বা প্রত্যেকটা ফুটবল ম্যাচ হলেই দেখতে পাই, এবং সেই জায়গাটা থেকে উনি আজকে 38 বছর যাবত আমাদের জন্য কাজ করছেন। শেষের দিকে চলে আসছে যে কারণে কথাগুলো বলছি, এবং উনি আন্তর্জাতিক পর্যায়ের একজন কমেন্টেটর, উনি ইন্টারন্যাশনাল অনেকগুলো পুরস্কার পেয়েছেন, এবং অফেয়ারে কথা বলছিলাম যে আসলে আপনার লাইফ স্টোরি, জীবনের গল্প এই অনুষ্ঠানে, একটা অনুষ্ঠানে শেষ করা সম্ভব নয়, যে কারণে অনেক কিছুই হয়তো আমরা স্কিপ করে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কিছু আসছে, বা যেগুলো আসলে শরাফত ভাই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেগুলোই আমরা শুনছি, আমরা তাতেই তাকে ধন্যবাদ জানাই। শরাফত ভাই, আজকে আপনাকে একটা অনুরোধ করেছিলাম যে আপনি একটা গান শোনাবেন, সেটা যখন হয় আপনি শোনালেন এই শেষ অংশে, আর আপনার কিছু বলার যা আছে খুব কম সময়ই আছে আমাদের, আর এভাবে যে এত দ্রুত শেষ হয়ে যাবে আমি ভাবতে পারি নাই, আমি নিজে খুব প্রিপারেশন নিচ্ছিলাম যে আমার একজন মানুষকে ফেস করবো, জানি না কি উল্টাপাল্টা বলি, আমাকে মাফ করবেন শরাফত ভাই, আমি যদি ভুল কিছু আপনাকে বলে থাকি, ভুল অ্যাপ্রোচ করে থাকি, এবং সমস্ত লিসনারদের কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি আমি। বাই দ্য ওয়ে,
সে তো কোনো ভুল আপনি করেননি, আপনার চমৎকার উপস্থাপনায় আমি মুগ্ধ,
আমি
আপনার যে বিনয়ী ভাব সেটি দারুণভাবে আমাকে আকৃষ্ট করে, কোনো সন্দেহ নেই, আপনার জন্য অনেক দোয়া। আর সেলিব্রিটি কথা আপনি যেটি উল্লেখ করলেন, দেখুন একটা ফিল্ম করেও কিন্তু সেলিব্রিটি হয়,
ওটাই বুঝতে চাই,
দুটি তিনটি নাটক করেও কিন্তু সেলিব্রিটি হয়, বাট খেলার জগতে সেলিব্রিটি হওয়া কিন্তু খুব ডিফিকাল্ট,
খুবই ডিফিকাল্ট।
সেটি আবার বাংলাদেশের মতো এত স্বল্প সুযোগ সুবিধার মধ্যে।
সেটাই,
আমার জন্ম যদি ইন্ডিয়াতে হতো ওখানে কত সুযোগ সুবিধা আপনি দেখুন, কত টেলিভিশন ওখানে, বুড়োদের যখন খেলা হয় সেটিও কিন্তু সরাসরি সম্প্রচার করা হয়, অনেক সুযোগ সুবিধা। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এত কম সুযোগ সুবিধার মধ্যে থেকে এখানে খেলার জগতে সেলিব্রিটি হওয়া খুবই ডিফিকাল্ট,
খুবই ডিফিকাল্ট।
চেষ্টা করলাম আমি যতটা সম্ভব এবং ভবিষ্যতেও করে যাব। তবে আরেকটা কথা বলি যে বাংলাদেশের খেলাধুলার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো, আমি কিন্তু খুব সাহসী মানুষ, আমি নিজেরটা খাই নিজেরটা পড়ি, তো সেজন্য আমি দেখবেন যখন আমি কমেন্ট্রি করি টকশোতে কথা বলি, আমি কিন্তু ক্রিকেটের স্বার্থে, ফুটবলের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে যেটা বলা উচিত আমি কিন্তু
বলেছি, বলে দেন আপনি,
কখনো পাশ কাটিয়ে যাই না যে আমাদের সমস্যা কোথায়, সমাধান কোথায় এবং সমস্যার জন্য কারা দায়ী, এগুলো কিন্তু আমি বলে দিই, সেটি ক্রিকেটই হোক, ফুটবলই হোক, হকিই হোক।
আগে বলেছেন একটা ব্যাপার,
আমি কিন্তু খুবই সাহসী, এগুলো আমি বলে ফেলি এবং আমি আজীবন বলে যাব। যেমন ধরুন আমাদের এখন ক্রিকেটের যে দুর্দশা, আফগানিস্তানের সাথে যে পরপর তিনটি খেলায় পরাজিত হল, আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কি হয় সেগুলো যদি আমি বিশ্লেষণ করি, যদি এইভাবে করি, যেমন প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ লিগ, এমনও হয় যে কোন দল জয়লাভ করবে আগেই বলে দেওয়া হয়, আম্পায়ারকে বলে দেওয়া হয় যে তুমি এই সিদ্ধান্ত দেবে, চারটি বলে 92 রান দেওয়া হয়,
আচ্ছা
তাহলে ক্রিকেট কি করে আগাবে বলে।
আর যে সময়টা এখন অনেক বেশি এগিয়ে, অনেক বেশি একটা প্রমিনেন্ট জায়গা থাকার কথা, আর সেখানে এসেই যদি এই সময় এই ব্যাপারগুলো ঘটে, থ্যাংক ইউ আপনাকে যে আপনি
দেখুন
জায়গাগুলো মেনশন করলেন।
দেখুন যে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেটটা হয়, এগুলো যারা দেখেন তাদের মেধা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দেয়, এবং আমাদের যে উইকেটে খেলা হয়, যে পরিবেশে খেলা হয়, এই যে ফার্স্ট অ্যান্ড বাউন্সি উইকেটের কথা বলা হয়, যখন সাউথ আফ্রিকা সফরে যায় বাংলাদেশ তখন ভালো করতে পারে না, অস্ট্রেলিয়া সফরে গেলে ভালো করতে পারে না, তাহলে আমাদের দেশে আমি যদি ফতুল্লা মাঠের কথা বলি, ওখানে কি দুটি উইকেট বানানো যায় না, ফার্স্ট অ্যান্ড বাউন্সি উইকেট, যেখানে বোলাররা বল করবে, বডি লাইন বরাবর বল আসবে, ব্যাটসম্যানরা সেই বলগুলোকে হুকে পরিণত করবে, পুলে পরিণত করবে। দেখুন সচিন টেন্ডুলকার কিন্তু সারা পৃথিবীতে ঘুরে ঘুরে ভালো পারফরমেন্স করে, হাজার হাজার লন টেনিস বলে তিনি অনুশীলন করতেন, যে বলগুলো পড়ে বডি লাইন বরাবর আসে সেই বলে অনুশীলন করে তারপর যেতেন। আপনি যখন আই লাইনের উপরে বল চলে আসবে, যখন মাথার উপরে বল চলে আসবে, তখন শট খেলতে গেলে শটের উপরে কন্ট্রোল থাকে না, নিয়ন্ত্রণ থাকে না, এগুলো কিন্তু অন্যতম কারণ, সেগুলো করা হয় না। আমাদের যারা বোর্ডের সাথে ইনভলভ, তারা আমাদের বাংলাদেশে যে বিভিন্ন মাঠে খেলা হয় সেখানে কি তারা নিয়মিত যান, তারা কি সেই মাঠগুলোর খোঁজ খবর নেন, সেখানে কি নিয়মিত লিগ হয় কিনা সেগুলো ঘুরে ঘুরে দেখেন, সেখানেও কিন্তু সমস্যা
আছে।
এই যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তজা, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, হ্যাঁ নির্বাচনে যারা সেলিব্রিটি তারা করে থাকে, সাবেক ক্রিকেটার যেমন অর্জুন রানাতুঙ্গা, যেমন সানাদ জয়সুরি, অনেকের কথা বলতে পারি, তারা রিটায়ার্ড করে তারা নির্বাচনে অংশগ্রহণ করে, রাজনীতিতে আসে। সাকিব আল হাসান এখনো তার বেশ কয়েক বছর বাংলাদেশ দলের সেবা করার সুযোগ,
অবশ্যই
সে কেন এখন নির্বাচনে,
এক্স্যাক্টলি, খুবই ভাইটাল একটা পয়েন্ট এটা।
মাশরাফি বিন মর্তজা আমি জানি অনেক বুদ্ধিমান, সে তারা এখনো বাংলাদেশ দলের হয়ে খেলে। দেখুন সাকিব মাশরাফি তারা কিন্তু কোন দলের নয়, তারা কিন্তু সারা দেশের, তারা 16 কোটি মানুষের, তারা যখনই একটা দলের পক্ষে যাবে অন্য একটা বড় দল তারা কিন্তু বিরুদ্ধে চলে যাবে, তাদের যেমন জনপ্রিয়তা হ্রাস পাবে তেমন তার একটা ইম্প্যাক্ট খেলার মধ্যে পড়বে। যখন তারা মাঠে বোলিং ব্যাটিং ফিল্ডিং করবে তারা ভাববে আমি মন্ত্রী হব, তখনই কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে খেলার মধ্যে। দেখুন, আমি যদি আসাদুজ্জামান নূর ভাইয়ের কথা বলি, এক সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, তিনি একটি বাংলাদেশ টেলিভিশনে একটা নাটকে অভিনয় করেন, বাকের ভাই নাম ভূমিকায়। যখন তার ফাঁসির ওয়ার্ডার হয় তখন মানুষ রোডে নেমে পড়ে, আন্দোলন শুরু করে যে বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এখন যদি আসাদুজ্জামান নূর ভাই সেই বাকের ভাইয়ের মতো একটা নাটকে অভিনয় করে, রোডে নেমে মানুষ আন্দোলন করবে? করবে না,
করবে না।
বিকজ উনি একটা দলের পক্ষে,
সেটাই
অন্য দলের যারা তারা কিন্তু এখন তার বিরুদ্ধে। ফলে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তাদের এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করা এটি কোনোভাবেই উচিত নয়, অন্তত ক্রিকেটের স্বার্থে,
ক্রিকেটের স্বার্থে,
ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, যারা তাদেরকে দারুণ ভাবে ভালোবাসে। আমার বিনীত অনুরোধ, তারা অন্তত যতদিন খেলার মধ্যে থাকবে, রাজনীতি করার অধিকার সবার থাকবে, সেটি খেলাধুলা থেকে যখন তারা বিরত থাকবে তখন তারা যে কোনো দলের পক্ষে নির্বাচন করবে সেটি নিয়ে আমার কোনো কথা নেই, বাট নট নাও, তাহলে অনেক বড় ভুল করবে, বাংলাদেশের ক্রিকেট দিশাহীন হবে, ক্ষতিগ্রস্ত হবে, আমার অন্তত মনে হয়।
এই অনুরোধটা আমরা ওই অনুষ্ঠানের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে রাখি। এত মানুষ শুনছেন, নিশ্চয়ই এর মধ্যে কর্তৃপক্ষ রিলেটেড কেউ আছেন, এরকম একজন মানুষ এই অনুরোধটা আজকে করলেন এবং খুবই যুক্তিসঙ্গত, এবং যে উদাহরণটা উনি দিলেন, যে বাকের ভাইয়ের যে উদাহরণটা উনি টানলেন, এটা যে কত বড় একটা, কত সুন্দর একটা এক্সাম্পল ছিল। আসলেই তাই, এরকম না হোক, এই অনুষ্ঠানের জিস্ট অন্তত এতটুকুই হোক যেটা উনি লাস্টে বললেন, এটাই যেন সাকসেসফুল হয়। শাফত ভাই, লাস্টলি, একেবারে শেষের দিকে, আপনি কি আমাদেরকে একটা শোনাবেন, একটা গান, যেটা আমি এবারে
অবশ্যই অবশ্যই
আপনার পছন্দের একটা গান আপনি শোনান। এবং আরো একবার অনুরোধ করি, কুমার বিশ্বজিৎ স্যারের মতো মানুষ আপনাকে রিকোয়েস্ট করেছেন, যদি কখনো আপনার ইচ্ছা হয় প্লিজ আপনি আমাদের জন্য অ্যাটলিস্ট একটা সিডি করবেন, গান করবেন আপনি।
সে তো আপনার এই অনুরোধ আমি অবশ্যই রাখার চেষ্টা করব, ডেফিনেটলি। আর নির্বাচনের কথা যেটি বললাম, আমরা অনেক ক্ষুদ্র মানুষ, আমাদেরকেও অনেকে অনুরোধ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে, কিন্তু আমি কখনো মানুষের ভালোবাসা থেকে দূরে থাকতে চাই না। আমি সব মানুষ যেমন আমাকে ভালোবাসে, কোনো পক্ষে গিয়ে অপর পক্ষের বিরুদ্ধে আমি যেতে চাই না, বা তাদের ভালোবাসা পাওয়া থেকে আমি কখনো বিরত থাকতে চাই না। আমরা তাহলে আপনার দুটি অনুরোধ, একটা হলো গান গেয়ে শোনানো, একটা হলো ধারাভাষ্যের কয়েকটা লাইন শোনানো। ক্ষমা করবেন, আমি আসলে কোনো কণ্ঠশিল্পী না, সেতুর বারবার অনুরোধ, তার অনুরোধেই আসলে চেষ্টা করব দু চার লাইন পরিবেশন করার। মুখু দেখে ভুল করো না, মুখু দেখে ভুল করো না, মুখু দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না, সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই, কে সাধু কে শয়তান কিছুই বোঝা যায় না, মুখু দেখে ভুল করো না, মুখু দেখে ভুল করো না, মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না। আমি অনেক দিন ধরে যে স্বপ্নটা দেখি, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে, সেরকম একটা কাল্পনিক ধারাভাষ্য আমি দেব। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা, প্রতিদ্বন্দ্বী দল দুটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া, বল করবেন মিচেল স্টার্ক, আর তার বলের বিরুদ্ধে মোকাবেলা করবেন বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। বল করলেন একটু খাটো লেন্থের ডান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড অফ ড্রাইভ, ওভার দা টপ বল চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে এবং ছক্কা। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন, সবাস বাংলাদেশ, সবাস বাংলাদেশ, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন বোর্ডে পৃথিবী অবাক তাকিয়ে রয়, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন।
থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা, আজকে আজকের মতো আমরা অনুষ্ঠানটা শেষ করছি, কারণ শেষ করতেই হবে। কিন্তু জাফরুল্লাহ শারাফাত ভাইয়ের জীবনের গল্প শুনতে গিয়ে আমরা হাজারোটা ঘটনা শুনেছি, হাজারোটা কাহিনী শুনেছি, এবং আরো প্রায় সবকিছুই বাকি রয়ে গেছে। কারণ উনি আমাকে একটু আগে বলছিলেন যে কয়েকটা রাত কয়েকটা দিন হয়তো কেটে যাবে আপনার এই অনুষ্ঠানটা যদি আমার জীবনের গল্প পুরোটাই শুনতে চান। আসলেই তাই, যতটুকু উঠে আসছে আমার মনে হয় ততটুকুই আমাদের সন্তুষ্টির কারণ হবে। আমরা অনেক বেশি পেয়েছি, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ সাথে ছিলেন। এবং আগামী বুধবারে আরো একটি জীবনের গল্প নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেন চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ভাইয়ের জন্য, তার ফ্যামিলির জন্য দোয়া করি। উনি অনেক ভালো আছেন, উনি মানুষের জন্য অনেক করেন, পুরো বাংলাদেশের জন্য করেন। এভাবে যেন আরো বছরের পর বছর উনি করে যেতে পারেন, এই শুভ কামনা করি। এবং জাফরুল্লাহ শারাফাত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বারবার আপনাকে ধন্যবাদ দিয়েছি। আসলে আপনি এখানে এসে যে আমাদেরকে সময়টা দিয়েছেন, এতগুলো লিসনার আপনাকে শুনতে পেয়েছে, বাকরুদ্ধ ধন্যবাদ আপনাকে অনেক অনেক বেশি। এবিসি রেডিওর পক্ষ থেকে আমি সেতু এবং আমার টিম মেম্বার লোবান, আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আপনার এবং আপনার পরিবারের জন্য রইল আমাদের শুভকামনা এবং দোয়া।
সেতু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্যে। আপনার যে বিনয়ী ভাব, যেটি আমাকে দারুণভাবে আকর্ষণ করে, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবিসি রেডিও আমি জানি অত্যন্ত জনপ্রিয় একটা রেডিও চ্যানেল, এবং জীবনের গল্প আমার জানা মতে বাংলাদেশে যতগুলো রেডিও চ্যানেল তার মধ্যেই জীবনের গল্প হল সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান, এবং এটার লিসনার্স কিন্তু কোটি কোটি। আমি এই জীবনের গল্পের অনেক 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 বছর জন্মদিন প্রত্যাশা করি।
অনেক ধন্যবাদ।
এবং এই জীবনের গল্পটির ধারাবাহিকতা আজীবন যেন থাকে। একটা অনুরোধ আমি রাখব, যারা লিসনার্স, যারা ক্রিকেটকে দারুণভাবে ভালোবাসেন, যে বাংলাদেশ দল যখন জয়লাভ করে আপনারা যেমন বাংলাদেশ দলের পাশে থাকেন, আপনারা যখন পরাজিত হয় বাংলাদেশ তখনও আপনারা বাংলাদেশ দলের পাশে থাকবেন, এটি আমার বিনীত অনুরোধ। এই অনুরোধ আমি রাখলাম। আর এতক্ষণ যারা এই অনুষ্ঠান উপভোগ করলেন, যারা আমার বকবগানি সহ্য করলেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এবং সবাইকে আমার পক্ষ থেকে, সেতুর পক্ষ থেকে, এবং ফুল প্যানেলের পক্ষ থেকে, লোবানের পক্ষ থেকে ডেফিনেটলি সবাইকে বিদায় শুভেচ্ছা জানিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো, খোদা হাফেজ, বিদায়, বাবাই।
এবং জাফরুল্লাহ শারাফাত ভাইয়ের একটা পছন্দের গান শুনতে শুনতেই আজকের মতো আমরা অনুষ্ঠানটা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
Closer, the better.
Exclusively on FusionBD.com.